This track was downloaded from FusionBD.com.
Group FM. The night comes alive with drumming form.
শুনছেন সবসময় রেডিও ফুটকি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি আসাদ আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকে অতিথি। এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম। এবং আরো যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। ঈদের পরে অনেকে অনেক মানে প্রথম ঈদে আমরা শো করতে পারিনি, ঈদের পরে আজকে ফার্স্ট এপিসোড, এবং সেই এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর কেমন ঈদ কাটালেন সেটা নিশ্চয়ই ভালো হয়েছে এবারের ঈদ, এবং অনেকেই হয়তো অলরেডি ঢাকায় ফিরে এসেছেন, অনেকেই হয়তো এখনো পর্যন্ত গ্রামের বাড়িতেই রয়েছেন। কার কি অবস্থা সেটা আস্তে আস্তে আমরা জানবো, আমরা আস্তে আস্তে শুনব, এবং সেই জন্য যেটা করতে হবে আমাদের SMS করে আপনারা জানাতে পারেন। প্রথমে জানবি কিভাবে আমাদের SMS করবেন, আমাদের SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেইল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই অবশ্যই আপনারা যারা আছেন ঘটনা পাঠাতে চান, তারা আপনাদের ঘটনাগুলো রেকর্ড করে অডিও ক্লিপটি পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। খুব তাড়াহুড়ার মধ্যে আজকে আমরা ছবিও পোস্ট করতে পারিনি ইনফ্যাক্ট। তো আর আমাদের ফেসবুকের লিঙ্কগুলো আমি জানিয়ে দিচ্ছি, www.facebook.com/radio.foodti এবং www.facebook.com/bhutasam.rasel, এই দুটো দুটা অ্যাড্রেসে গিয়ে আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন। আমরা চলে যাব আমাদের ঘটনায়, এবং আজকে আশা করছি যে প্রতিটি ঘটনাই আপনাদের জমজমাট লাগবে। আমি ঘটনায় যাওয়ার আগে আমি জানি যে আমাদের এখানে বাবু ভাই আছেন, এবং আমি কয়েকটা জিনিস নিয়ে একটু আলোচনা করতে চাই। আসলে বেসিক্যালি শুরুতেই অনেকেই আমার কাছে এই মাঝখানে আমি অনেক ইমেল পেয়েছি, এবং ইমেলে অনেকে বলেন যে অনেকে নানান ধরনের সমস্যায় ভুগছেন, এই সমস্যা হচ্ছে, সেই সমস্যা হচ্ছে, এটা অমুকের হেল্প চান, অমুক হুজুরের সাথে কথা বলতে চান। আমরা আসলে এই ব্যাপারগুলো সবসময় অ্যাভয়েড করি, কারণ আমরা আসলে ওই ব্যাপারটাতে কতটা হেল্প করতে পারবো, মানে পুরো জিনিসটা যদি দায়িত্ব নেওয়া যেত সেটা এক ব্যাপার, আর যদি সেটা না নেওয়া যায় সেটা আর এক ব্যাপার। বাবু, আপনাকে একটা কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে যে এরকম ধরনের যে ধরেন আপনি আমাকে কেন কোশ্চেন করছি সেটাও আপনি বুঝতে পারবেন একটু পরে। সেটা হচ্ছে যে আপনি মাঝখানে আমাকে একবার বলেছিলেন যে আপনার অসুস্থতার সময় যে সামহা মনে হচ্ছে কেউ আপনাকে মানে ডিস্টার্ব করছে, বা কেউ কেউ আপনাকে মানে থাকে না যে কেউ বলে যে বানমারা বলে, কেউ বলে ব্ল্যাক ম্যাজিক বলে, সিমটম গুলো আসলে কি মানুষ কখনো বুঝতে পারবে যে না দিস ইজ নট নর্মাল, মানে যেটা হচ্ছে যে একটু অ্যাবনর্মাল কিছু ঘটছে যেটা আসলে ঠিক মানে কি বলবো যে সায়েন্স দিয়ে ঠিক ব্যাখ্যা করা যায় না।
আসলে যেটা হয় রাসু ভাই, যেটা আপনার আমি যখন অসুস্থ ছিলাম তখন অসুস্থতা কিন্তু অল অফ এ সাডেন জাস্ট মানে আমার প্রবলেম হয়েছিল যে আমার লাংসে ইনফেকশন হয়েছিল, বাট আমার অসুস্থতা তার আগে থেকেই শুরু হয়। আসলে মানে আমার হাতে পায়ে ব্যথা হয়, আমি হাঁটতে পারতাম না, মানে ইট ওয়াজ অফুল, এমন একটা সিচুয়েশন যে আমি চলাফেরাই করতে পারতাম না। আপনি জানেন হয়তো আপনাদের আমি কক্সবাজার ট্যুরেও যেতে পারিনি এই কারণে, এবং তখন এই অসুস্থতার সময় অনেকেই বিভিন্ন ডাক্তার দেখিয়েছি, মানে অল কাইন্ডস অফ ডাক্তার, মানে বিভিন্ন হাসপাতাল, ফ্রম অ্যাপোলো টু স্কোয়ার সব হাসপাতালে দেখানো হয়েছে, বাট কেউই কিন্তু এটা সুরাহা দিতে পারেনি। সবাই মানে বিভিন্ন ছোটখাটো কথা বলে লাস্টে পেইন কিলার দিয়ে দিত। হ্যাঁ, তো তখন একজনের সাথে কথা হয়, তিনি বলেন যে আপনার মোস্ট প্রবলি আপনাকে কেউ ক্ষতি করেছে, হ্যাঁ, উইচ ইজ অ্যাকচুয়ালি ডান বাই সাম জিনস এন্ড স্টাফ। তো তখন আপনার ওই কিছু বলে আর কি যে এই কাজগুলো করতে হবে, বাট অ্যাকচুয়ালি আমি সব করিনি, আমি জাস্ট আমার মতোই আর কি যে যেটা আমি প্র্যাকটিস করি নামাজ এবং অন্যান্য দোয়া দুরুদ পড়ে থাকতাম আর কি। তো তখন কিছু জিনিস যেটা হয় যে আপনি বুঝতে পারবেন কিছু, আপনি যখন ঘুমের মধ্যে বা আপনি শুয়ে আছেন, অ্যান্ড আই বিলিভ দেয়ার ওয়াজ সামথিং ইনভলভ, কিছু একটা ইনভলভ ছিল এটার ভেতরে, এবং আপনি যখন শুয়ে থাকবেন তখন আপনি ফিল করবেন যে আপনার অস্বস্তি লাগবে, আপনি ঠিক মতো হয়তো আপনার মানে নিজের মধ্যে ছটফট করতে থাকবেন, কিছু কিছু আনইউজুয়াল অসুস্থতা আপনার মধ্যে এসে পড়বে, যেটা আপনি না আপনার মনে হবে যে আপনি বেশি ভারী, আপনার ওজন বেশি মনে হচ্ছে নিজের কাছে, আপনি কনসেন্ট্রেট করতে পারবেন না, এরকম জিনিসপত্র আর কি।
এই জিনিসগুলো তাহলে বোঝা যায়?
বোঝা যায় হ্যাঁ, কিছুটা অবশ্যই। এবং মানুষ অনেকটা মামেন ডামও হয়ে যায় অনেক সময়।
আচ্ছা,
অনেকে যারা যারা ঠিক মতো প্র্যাকটিস করে না, যেমন আমাকে যিনি দেখেছিলেন তার মধ্যে একজন বলেছিলেন যে আপনাকে যে ক্ষতি করেছে ঠিক মতো করতে পারছেন না, বিকজ আপনি হয়তো মানে খুব মানে আপনি আপনার লাইনের আপনি যে মানে মানে আপনি পায়াস মানুষ আর কি, আপনি যেটা চেষ্টা করেন আর কি, আপনি সবসময় একটা অ্যাক্টিভিটিজের মধ্যে থাকেন, ধর্মীয় অ্যাক্টিভিটিজে, তো এই কারণে খুব একটা এফেক্ট করছে না। বাট অনেকে কিন্তু এইসব ব্যাপার অনেকটাই মানে ডিফারেন্ট, তারা তাদের বিশ্বাস ডিফারেন্ট, তারা চলে ডিফারেন্ট। হ্যাঁ, তো অনেক সময় অনেকে এফেক্টেড হয়ে যায়, যারা বিশ্বাস করে তাদের জন্য এটা মানে এরকমই, বিশ্বাস না করলে তো আসলে কিছু করার নেই, তখন তো আপনাকে বুঝতে হবে। বাট আমি কিন্তু ওই সময় মেডিকেল কোনো সুরাহা পাইনি।
আমি 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 এরকমও শুনেছি যে মানুষজন অনেকে এরকমও বলে থাকেন যে মানুষ কখনো মানুষের ক্ষতি করতে পারে না, এরকম ধরনের ব্যাপার অনেকে বিশ্বাস করে।
অ্যাকচুয়ালি মানুষ মানুষের ক্ষতি তো করে না রাসেল ভাই, যেটা হচ্ছে যে যারা করে, এখন এটা যদি ডিটেইল বলি আবারও সেই একই কথা আসছে, বিশ্বাসের ব্যাপারটা। বিশ্বাস থাকলে এটা বিশ্বাস করুন, বিশ্বাস না থাকলে কিছু নয়। মানে ইফ ইউ বিলিভ ইন দ্য সুপ্রিম পাওয়ার, দ্য লর্ড, আল্লাহ, গড, যেটাই বলেন আপনি, আপনাকে অবশ্যই বিলিভ করতে হবে যে দেয়ার ইজ সামথিং কল ইভিল। এবং যারাই কাজটা করে তারা শয়তানের সহযোগিতা নিয়ে করে, তারা আপনার উপর একটা যে কোনো আর কি স্যাটানিক জিনিস আপনার উপর তারা চালান করে দেয়, সেটা আপনার একটা মানে ইভিল জিন বা কিছু একটা,
রাইট,
যে আপনাকে বিভিন্ন রকম সমস্যায় নিমজ্জিত করে আর কি।
রাইট, আচ্ছা, আমরা এই প্রসঙ্গে আবারও কথা বলবো যখন আপনার ঘটনায় আসবো। আমাদের সঙ্গে আরো একজন অতিথি আছেন এবং তার কাছে আমরা যে আপনি প্লিজ একটু আপনার নামটা বলবেন, তারপর আপনি কোথা থেকে এসেছেন শুনে নিই আমরা, তারপর আপনার ঘটনায় যাই।
ধন্যবাদ রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি তানভীর বলছি, এসেছি সেন্ট্রাল রোড থেকে। সবাইকে ঈদের শুভেচ্ছা।
জি বলুন
রাসেল ভাই, আমি কি একটি মুদের দোকান চালাতো, ওই আপনার বিড়ি, সিগারেট, পান, তারপরে কম দামি বিস্কিট, এগুলো সে বিক্রি করতো। তো এইগুলো তাকে কালেক্ট করতে হতো গঞ্জে গিয়ে। তো একবার সে গঞ্জে গিয়েছে এই সদাই কিনতে, আসলে গ্রামের লোকজন শপিং কে সদাই বলে। তো সদাই কিনতে গিয়েছে, তো সদাই কেনার পরে সে দেখলো যে একটা নতুন মুভি এসেছে, বাংলা মুভি, সে একটু সিনেমা দেখার পাগল, তো সে রাতে শোতে মুভি দেখে। তো মুভি দেখে সে সাধারণত হচ্ছিল যে সিনেমা শো শেষ হওয়ার পরে এলাকার লোকজন দু একজন পাওয়াই যায়, সে চিন্তা করেছিল যে তাদের সাথে সে গ্রামে ফিরে যাবে। তো গঞ্জের থেকে তিনটা গ্রাম পরে হচ্ছিল, চতুর্থ গ্রামটা হচ্ছিল তার, সে যেখানে থাকে। তো সে আনফর্চুনেটলি ওই দিন তার কোনো সঙ্গী সাথী সে পায়নি গ্রামে ফিরে যাওয়ার জন্য। তো সে গ্রামের মানুষ একাই রওনা দিল, হাতে তার একটা ব্যাগ আছে যেখানে সে তার সদাইগুলো আছে। তো সে যাচ্ছে, তো রাস্তাটা হচ্ছিল কাঁচা রাস্তা। তো রাস্তার একটা জায়গায় সে জানে যে এই জায়গাটা হচ্ছিল একটু অ্যাবনর্মাল, কারণ জায়গাটা হচ্ছিল একটা শ্মশান ঘাট আছে ওখানে, আর রাস্তার ঠিক ডান পাশে হচ্ছিল একটা ওই শ্মশানের এরিয়াটা অনেক বড় ছিল, তারপর একটা পাশে হচ্ছিল জঙ্গল, সেটা রাস্তার ধার দিয়ে জঙ্গলটা পার হওয়ার পরে হচ্ছিল ডান পাশে আরেকটা ছোট রাস্তা গিয়েছে, কাঁচা রাস্তা শ্মশানে যাওয়ার জন্য। আর তারপরে হচ্ছিল একটা খাল আছে, খালের উপর একটা ব্রিজ আছে, তো তাকে ওই রাস্তা দিয়ে যেতে হবে, কোনো অল্টারনেটিভ ওই নয়। তো সে যখন রাস্তার ওই ঠিক জঙ্গলের কাছাকাছি চলে আসে, তো গ্রামের মানুষ সাধারণত এই ভয় থেকে দূর হওয়ার জন্য তারা জানে যে লোহা কিংবা আগুন সাথে থাকলে এই ভয়টা কম হওয়ার সম্ভাবনা আছে। তো সে ঠিক জঙ্গলের কাছাকাছি যখন আসে, তখন সে একটা বিড়ি ধরায় যে আগুন সাথে থাকলে হয়তো বা কোনো কিছু হবে না, কারণ এই জায়গাটা সম্পর্কে আগেও কিছু শুনেছে, সে জায়গাটা ভালো না। তো সে যখন জঙ্গলে বিড়ি ধরে জঙ্গলটা ক্রস করার জন্য রওনা দিয়েছে এবং হাঁটছে, হঠাৎ করে সে খেয়াল করলো যে জঙ্গলের ভেতর থেকে কিছু একটা তার পিছু নিয়েছে বেরিয়ে এসে রাস্তা। তো সে হাঁটা অবস্থায় সে পেছন দিকে একটু আচমকে তাকিয়ে দেখে যে দুটো কুকুর তাকে ফলো করছে। তো কুকুর ফলো করছে ঠিক আছে, বাট একটু ভয় পেল, কারণটা হচ্ছিল যে কুকুরগুলো একটু অ্যাবনর্মাল, কুকুরগুলো যে সাধারণত গ্রামে যে কুকুরগুলো দেখা যায় সেই কুকুরগুলোর মতো না, তার সাইজ এবং তার মুখের যে অবয়ব সেটা একটু ব্যতিক্রম, এবং তার মুখ দিয়ে লালা ধরছে এবং একটু সাউন্ডটাও একটু পিকুলিয়ার, হু হু এইভাবে একটা শব্দ করছে। তো সে ঘাবড়ে গিয়ে হাঁটার গতিটা বাড়িয়ে দেয়, বাড়িয়ে দিয়ে সে জঙ্গলটা যখন ক্রস করে, ক্রস করার পরে ডানে যে শ্মশানের রাস্তাটা, সে রাস্তাটা সোজা গিয়ে সে ব্রিজে উঠে। ব্রিজে যখন সে উঠে, ব্রিজের ঠিক মাঝখানে যখন সে পৌঁছায়, তখন হচ্ছিল সে খেয়াল করে যে সে যেদিকে যাচ্ছে সেই জায়গাটায় একটা কালো অদ্ভুত একটা প্রাণী দাঁড়িয়ে আছে তার রাস্তাটাকে রোধ করে। এবং প্রাণীটার একটু বর্ণনা সে আমাকে যেটা দিয়েছে যে প্রাণীটা মাথা নেই, আসলে প্রাণীটা মাথা নেই এবং তার বুকের কাছে হচ্ছিল চোখ এবং মুখটা, এবং মুখতে হচ্ছিল লালা ঝরছে, এবং সেই যে কুকুরটা যে সাউন্ড করতো সেরকম একটা এই ধরনের একটা সাউন্ড করছে। তো সে ব্রিজের ঠিক মাঝখানে দাঁড়িয়ে চিন্তা করলো যে আমি এখন সামনে যাব কিভাবে এবং যাওয়াটা কি তার ঠিক হবে কিনা। সে চিন্তা করে, সে চিন্তা করলো যে তাহলে আমি ব্যাক করি। সে তখন টার্ন করে, টার্ন করে যখন ব্যাক করার জন্য চেষ্টা করে, সে দেখে যে ঠিক অপোজিট সাইডেও ব্রিজের আরেক মাথায় সেম প্রাণী আরেকটা ওখানে দাঁড়িয়ে আছে রাস্তা রোধ করে।
আচ্ছা,
তার আর সামনে এবং পেছনে কোথাও যাওয়ার জায়গা নেই, এবং দুই পাশে হচ্ছিল ব্রিজের যে দুইটা খাল যাচ্ছে, এখন খালে তো সে লাভ দিতে পারবে না, কারণ সেখানে যে কি হবে সে নিজেও জানে না, এবং নিচে পানি আছে। সে দাঁড়িয়ে আছে এখন, মানে সে প্রচন্ড ভয় প্লাস হচ্ছিল কি করবে সে নিজেও বুঝতে পারছে, অসহায় একটা অবস্থা। তো এই মুহূর্তে সে তার বিড়িটা প্রায় শেষ হয়ে গেছে, সে বুদ্ধি করে আবারও বিড়ি ধরল এবং বললো যে আমি কয়টা বিড়ি শেষ করেছি ওই দিন আমি জানি না। সে সাথে ওই বাতাস যে আসছে একটা পচা গন্ধ সে পাচ্ছে। অনেকক্ষণ পরে সে হঠাৎ করে খেয়াল করলো যে যে জঙ্গলের যে রাস্তা দিয়ে সে এসেছে সেদিকে একটা আলো দেখা যাচ্ছে। তো আলোটা দেখার পরে সে একটু হলো যে কিছু বোধহয় কেউ আসছে। তো আলোটা আস্তে 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 কাছাকাছি যখন আসে, যখন জঙ্গলটার কাছে আসে, তখন সে বুঝতে পারলো যে একটা মোটর সাইকেল আসছে। তো মোটর সাইকেলটা যখন আপনার ব্রিজের কাছাকাছি চলে আসে, ব্রিজে যেখানে ওই তখনই লাইটটা যখন ব্রিজের দিকে পড়ে, তখন হচ্ছে প্রাণী দুটো লাভ দেয় হচ্ছিল আপনার ওই যে খালটা আছে খালের মধ্যে লাভ দেয়, ওই শ্মশানঘাট বরাবর যে পাশটা আছে ওদিকে লাভ দিয়ে চলে যায়। তো চলে যাওয়ার পরে মোটর সাইকেলটা ব্রিজে উঠে, তখন মোটর সাইকেলটা স্কিড করতে নেয়, পড়ে যেতে নেয়, কারণ ওইখানে কোথায় কোনো পিচ্ছিল জাতীয় কিছু একটা ছিল। তো সেটা ক্রস করার পরে মোটর সাইকেলটা সরাসরি তার মুখের দিকে যায় এবং মোটর সাইকেলটা ব্রেক করে, ব্রেক করে জিজ্ঞেস করে এই রমেশ মিয়া তুমি এখানে কি করো। তো সে যেহেতু তার মুখের দিকে হচ্ছিল লাইটটা হেডলাইটটা জল আছে, সে তো বুঝতে পারছে না যে আসলে আর ওই কে। তো সে বলে যে কে, তো বলে যে আমি। তখন সে চিনতে পারে যে তাদের যে এলাকার যে চেয়ারম্যান আছে, সে চেয়ারম্যান সাহেব হচ্ছে হলো মোটর সাইকেল করে যাচ্ছে, হয়তো বা তার কোনো বা অন্য কোথাও কোনো কাজ ছিল বা গন্ধে গিয়েছিল, সে ব্যাক করছে। তো বলে যে চেয়ারম্যান সাহেব আমি তো এখানে এরকম পরিস্থিতিতে পড়েছিলাম, এইরকম এই ঘটনা হচ্ছে। বলে তুমি তো জানো না এই জায়গাটা ভালো না, তুমি একা এই এত রাতে এখানে যাচ্ছ কেন। তো যাই হোক, পরে রমিজ মিয়াকে সে রেস্কিউ করে নিয়ে আসে, রেস্কিউ করে নিয়ে এসে তার বাড়িতে নামিয়ে নিয়ে যায়। এবং রমিজ মিয়া বলে যে এরপরে আর কখনোই আমি একা ওই রাস্তা দিয়ে আমি কখনোই যাইনি, এবং আমার যা কিছু করার আমি দিনের মধ্যেই করে দিতে ব্যাক করতাম। এই হচ্ছে রাসেল ভাই ঘটনাটা।
অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমি আবারও কিছু এস এম এস বলবো, তবে তার আগে একটা ঘটনা বলবো, যে ঘটনাটা আমি এখন আপনাদের শোনাবো সেই ঘটনাটা অবশ্যই আমাদের পাঠিয়েছেন আমাদের একজন লিসনার, যিনি এই মুহূর্তে এখানে উপস্থিত নেই, অর্থাৎ ইমেইল করেছেন, আমি ইমেইলটা পড়ছি। যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। হ্যালো রাসেল ভাই, আমার নাম কাজী, আমি একজন রেগুলার ভূত আসামের লিসনার, আমি থাকি কানাডার অ্যালবার্টা প্রভিন্সের ছোট্ট একটা সিটিতে। আই এম এ বিগ ফ্যান অফ ইয়োর শো, সবাই জিমে যায় কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে জিম করে, অ্যান্ড ওয়ার্কআউট করে, যখন আমি ওয়ার্কআউট করি তখন আমি ভূত আসামের রেকর্ডেড এপিসোড শুনি। ঘটনা যদিও অনেক বড়, কিন্তু আমি শুধু কিছু স্পেশাল ঘটনাগুলি হাইলাইট করব, এবং আমি ট্রাই করছি গুছিয়ে লিখতে, এবং পছন্দ হলে প্লিজ শেয়ার করবেন। তারপরে তিনি চলে গেছেন শুরুতে, এবং তিনি বলছেন যে ছেলেবেলায় জিন পড়িতে আমার বরাবরই বিশ্বাস ছিল, বাট শুধু ঘটনা শুনতাম আর ভয় কাঁপতাম। আমরা কখনো কল্পনাও করতে পারিনি যে আমি নিজেই একজন ভিকটিম হব ওনাদের। যাই হোক, আমি বেশ নামাজ পড়া শুরু করেছিলাম যখন আমার বয়স 16-17। আমি এক ওয়াক্ত মিস করতাম না, আব্বু আম্মু পর্যন্ত অবাক হয়ে গিয়েছিল এবং আমার এই এই পরিবর্তনে। এমনও দিন গেছে যেদিন আমি ভোর তিনটায় উঠে সমানে নামাজ পড়ে গেছি এবং ফজরের ওয়াক্ত পর্যন্ত। চিন্তাও করিনি যে কিছু ওয়াক্ত আছে যখন নামাজ পড়া উচিত নয়। চ্যাপ্টার ওয়ান, ওই দিন ছিল April 12, 2013। আমি এক কম্পিউটার সেলস সেন্টারে কাজ করতাম, কাজ শেষ করে বরাবরই অনেক দেরি হয়ে যেত, বাট ওই দিন অনেক দেরি হয়ে গেল, রাত 11টার মতো বাজে। ধানমন্ডি 11-এর এর রাস্তা ধরে হেঁটে যাচ্ছে, টিপটিপ বৃষ্টি পড়ছে, আর আমার কাছে কোনো ছাতাও ছিল না, হাতে কাগজপত্র নিয়ে আমি দৌড়ানো শুরু করলাম। একটা মানুষজন নেই রাস্তায়, রিক্সা তো দেখলামই না, একটা দুটা রিক্সা যাচ্ছে, বাট তারা আর প্যাসেঞ্জার নিতে চাইছিল না, কারণ তারা ঘরে ফিরে যেতে যাচ্ছে। আমি হতাশ হয়ে দৌড়াতে থাকলাম, আর হঠাৎ শুনলাম আমার পেছনে একটা রিক্সা বেল দিচ্ছে। আমি থেমে পেছনে ফিরে দেখলাম একটা অনেক বয়স্ক লোক, তার মাথায় পাগড়ি আর গলাতে বোঝাই করা সব তাবিজ, পরনে একটা লাল রঙের টি শার্ট আর লুঙ্গি, পায়ে কোনো স্যান্ডেল ছিল না। আমি জিজ্ঞেস করলাম, ভাই মোহাম্মদ তো যাবেন? উনি ইশারা করে উঠতে বললেন। আমি হাফ ছাড়লাম আর ওনাকে ধন্যবাদ দিয়ে উঠে পড়লাম রিক্সাতে। উনি আমাকে অনেক ভালো করে দেখে দিয়ে ভালো করে ঢেকে দিল পলিথিন দিয়ে, যাতে আমার গায়ে পানি না লাগে। আমি আল্লাহকে শুকরিয়া দিলাম এবং মনে মনে নিয়ত করে ফেললাম যে ওনাকে আজ আমি 100 টাকা বকশিস দেব। বেচারা ভিজে শেষ। যাই হোক, উনি আমাকে নিয়ে চলল মোহাম্মদপুরের দিকে। আমি অবাক হচ্ছিলাম যে উনি একটা সাউন্ডও করছিলেন না, আর রিক্সা ঝড়ের গতিতে যাচ্ছে, কিন্তু অনেক সেফলি যাচ্ছে। আমি থাকতাম তাজমহল রোডের একটা এরিয়াতে এবং আমি ওনাকে বলতে ভুলে গিয়েছিলাম সেটা, অথচ আমি দেখলাম যে উনি নিজে আমাকে বাসার কাছাকাছি নিয়ে চলে গেছেন। আমি হঠাৎ খেয়াল করলাম যে উনি আমাদের বাসার গলিতেও ঢুকে গেলেন, যেখানে আমি ওনাকে একটা কিছুও বলিনি। আমি ভাবলাম হয়তো আমাকে চেনে, কিংবা আগে কখনো নিয়ে এসেছে, যদিও আমি কখনো তাকে দেখিনি। তখন বৃষ্টি পড়া কিছুটা কমেছে এবং উনি আমাকে অবাক করে দিয়ে বাসার সামনে রিক্সা থামালেন। আমি হতবাক হয়ে কিছু জিজ্ঞেস না করে ওনাকে বললাম, চাচা আপনাকে অনেক ধন্যবাদ, আর এই 100 টাকা রাখেন। হঠাৎ তার হাতে এই টাকাটা গুঁজে দিলাম। আমাদের বাড়ির কেয়ারটেকার ফজলু মিয়া দাঁড়িয়ে ছিল গেটের সামনে। হঠাৎ রিক্সাওয়ালা চাচা আমাকে টাকাটা ফেরত দিয়ে বললেন, আমি এটা নিতে পারবো না, আমাকে মাফ করে দেন, আমি আপনার পায়েরও যোগ্য নই, বলেই হাও মাও করে কাঁদতে শুরু করলেন এবং টাকাটা আমার পায়ের কাছে রেখে দিলেন। ফজলু মিয়া দৌড়ে এসে ওনাকে চলে যেতে বলল, বেটা টাকা নিলে নে, না হলে ভাগ এখান থেকে। আর আমাকেও বলল, ভাইজান আপনি ওপরে চলে যান, আমি দেখতেছি। হঠাৎ ল্যাম্পোস্টের আলোতে খেয়াল করলাম রিক্সাওয়ালা চাচার চোখ টকটকে লাল হয়ে গেল এবং উনি আমাকে ধাক্কা দিয়ে সিঁড়ি ঘরের মধ্যে নিয়ে গেলেন। ফজলু মিয়া ধরে রাখতে পারল না ওনাকে, লাইটের মধ্যে ওনার চেহারাটা আমার শরীর কাঁপুনি দিয়ে উঠল, কুচকুচে কালো চেহারা আর গলাটা অস্বাভাবিক লম্বা, দাঁত সব কালো, গলা ভর্তি নানা রকম তাবিজ। উনি আমাকে ঠান্ডা গলায় বললেন, আপনি আজকে আর রাতের বেলায় কোথাও বের হবেন না, আপনার ওপর একজনের নজর আছে, বলেই চোখ উল্টিয়ে দিলেন আর তার চেহারা আরো ভয়ঙ্কর হতে হয়ে গেল। উনি আঙুল দিয়ে ইশারা করে সামনের বিল্ডিং এর ছাদের দিকে দেখালেন, আর আমার মাথাটা কাজ করছিল না। আমি দেখলাম ছাদের ওপর কিছুই নেই। উনি বলতে থাকলেন, আপনার দোহাই লাগে, আমার কথা শোনেন, আমি কিন্তু মানুষ না, বিশ্বাস করেন আর না করেন, ওইটা একটা পিশাচিনী, আপনাকে নিয়ে যেতে চায়। ছাদের দিকে তাকিয়ে তাকে ছাদ থেকে তাকিয়ে আছে এই দিকে। হঠাৎ উনি ওয়ালে মাথা ঠুকতে শুরু করলেন আর আমি সুরা পড়তে যত তাড়াতাড়ি সম্ভব সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলাম। বাসায় ঢুকে আম্মুকে সব বললাম, আম্মু বলল নামাজ পড়তে আর বাইরে না বের হতে। আমি আর ব্যালকনিতেও যাইনি। ঘটনা খানিক পর ফজলু মিয়া আসলো আর আম্মুকে সব বলল। আমার 100 টাকার নোটটা নাকি ফজলু মিয়া রাস্তা থেকে তুলে নিয়ে এসেছে। আমি পরের দিন সকালে ফজলু মিয়াকে জিজ্ঞেস করেছিলাম যে পরে কি হয়েছিল। ফজলু মিয়া বলল, আপনি ওপরে চলে যাওয়ার পর রিক্সাওয়ালা রিক্সা নিয়ে চলে গেল এবং দেখে মনে হলো যে কিছুই হয়নি, টাকাটা ছুঁড়ে ফেলে দিয়ে চলে গিয়েছিল রাস্তায়। এটাই ছিল ফার্স্ট এনকাউন্টার। আমি ধরে নিয়েছিলাম যে ওটাই শেষ ছিল না। চ্যাপ্টার 2। অনেক বছর হয়ে গেছে, আর কিছু এক্সপিরিয়েন্স করিনি। 2007 নভেম্বরের 17th আমার নতুন বিয়ে হয়েছে। রাত তখন 2টার মতো আমি আর আমার ওয়াইফ সামান্তা মুভি দেখছিলাম। অনেক ঘুম পেয়েছিল তাই টিভি বন্ধ করে দুজন শুয়ে পড়লাম। চোখ লেগে আসছিল আর হঠাৎ শুনলাম কোনো এক মহিলা যেন কাঁদছে। মনে হলো ঠিক দুই বিল্ডিংয়ের মাঝখানে যে প্রাচীর দেয়া ওইখানটাতে। আমার ফ্ল্যাটটা ছিল ফার্স্ট ফ্লোরে, সো কেউ যদি নিচে কোথাও বা নিচে নিচু কোনো কথা বলে স্পষ্ট শোনা যেত। আমি অবাক হয়ে তাড়াতাড়ি ব্যালকনিতে গেলাম, কোনো আওয়াজ নেই। গভীর রাত আর অনেক অন্ধকার, আমি আবার শুয়ে পড়লাম। হঠাৎ আবার শুরু হলো কান্না। এবার মনে হলো আমাদের বেডরুমের আর এক জানালার পাশে। আমি ঘামতে শুরু করলাম। আমি আমার ওয়াইফকে ডেকে তুললাম, বললাম সব কিছু। ও কিছুই বিশ্বাস করলো না। এবং তারপরেই হঠাৎ ব্যালকনির স্লাইডিং ডোরে কে জানি লক করলো। আমরা দুইজন তাকালাম, বাট কেউ একটা কথাও বললাম না। এবার আমার ওয়াইফও শুনতে পেল কান্নার আওয়াজ, আমাকে খামচে ধরলো। সে কান্নাটা ছিল অনেক কষ্টের, মনে হচ্ছিল কোনো মা যেমন বাচ্চা হারালে কাঁদে, ঠিক সেই রকম বিলাপ করা কান্না। লাইট জ্বালিয়ে টিভি ছেড়ে দিলাম সিচুয়েশন নর্মাল করার জন্য। আর ওই রাতে কিছুই হলো না, কখন ঘুমিয়ে গেছি টেরও পাইনি। পরের দিন আম্মুকে বললাম সব, আর আমার আম্মু ওই দিন বিকেলে বাসায় এক হুজুর দেখে বিলাপ পড়ালেন। আমরা দুই দিনের জন্য বেড়াতে চলে গেলাম নারায়ণগঞ্জের শ্বশুর বাড়িতে। আমার শ্বশুর সব শুনে আগেই শুনেছিলেন, তাই সেদিন বিকেলেই দুজন হুজুর ডেকেছিলেন কিছু ঝাড়ফুঁক করার জন্য। বাদ মাগরিব হুজুর দুইজন আমাকে আর আমার ওয়াইফকে নিয়ে একটা রুমে বসালেন। হুজুর সাহেব আমাদের কেয়ারটেকারকে বললেন একটা জগে করে পানি নিয়ে আসতে। পানি আমার এবং পানি আনার পর হুজুর সাহেব কিছু একটা দোয়া পড়ে পানিতে ফু দিয়ে বললেন আমাকে আর আমার ওয়াইফকে খেতে। আমি পানি মুখে দিলাম কিন্তু গিলতে পারছিলাম না, কিরকম জানি তিতা আর বাজে একটা স্বাদ ছিল। আর গলা দিয়ে নাম ছিল না। আর যখন নামছিল গলা দিয়ে নামার সময় অনেক জ্বালা করছিল। আমার ওয়াইফ সুন্দর করে পানিটা খেয়ে ফেলল, কিন্তু কিছুটা অন্যরকম তার কাছেও লেগেছে। আমি কিছু না বুঝতে পেরে জিজ্ঞেস করলাম হুজুর সাহেব, উনি বললেন আপনার সাথে একটা না দুইটা জিন আছে, একজন মহিলা জিন বা পরী আর একজন পুরুষ। উনি আমার নাম আর ওয়াইফের নাম লিখে নিলেন আর বললেন যে আগামীকাল দুইজনকে দুইটা তাবিজ দেবেন আর বাসার সব কর্নারে একটা করে তাবিজ লাগিয়ে বাড়ি বন্ধ করে দিবেন, এমনকি আমাদের ঢাকার বাসাতেও বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করবেন। আমাদের ওই দিনের পর থেকে আর কোনো সমস্যা হয়নি দেশে। জানি না এই দুইটা স্টোরির কোনো কানেকশন আছে কিনা, কিন্তু লিখতেই পুরোটাই কিন্তু লিখছি পুরোটাই নিজের এক্সপিরিয়েন্স থেকে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। এই ছিল ঘটনা, এবং এই ঘটনাটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাছেও ঠিক তেমনিভাবেই ভালো লেগেছে, এবং আশা করছি আপনারা এই ঘটনাটা অনেক এনজয় করেছেন। মেহেদী রাজশাহী থেকে আমাদের বলেছেন সেকেন্ড যে ঘটনাটা সেটা ভয়ঙ্কর ছিল, খুব ভালো লেগেছে। হিমেল চৌধুরী গাজীপুর থেকে লিখেছেন যে অসম শো, এবং দিদার হোসেন আমাদের লিখেছেন বাড়ি নোয়াখালী, এবং তিনি বলছেন তারা 11 বন্ধু মিলে শুনছেন, খুব ভয় লাগছে। জ্যাকলিন নাটোর থেকে আমাদের সাথে রয়েছেন, খায়রুল ঘাটাইল ক্যান্টনমেন্ট থেকে আমাদের সাথে আছেন, এবং আমাদেরকে এবং তার কাছে বেশ ফানি লাগে আমাদের কথাবার্তা সব কিছু। আমার মনে হয় তাহলে আপনার কাছে ফানি জিনিস তাহলে কেমন লাগে, ফানি জিনিস নিশ্চয় আপনার কাছে আপনি দেখলে আপনার কান আসে, রাইট? আমাদেরকে এছাড়াও আসমিনা ওয়াবদা থেকে লিখেছেন যে লাস্ট স্টোরিটা অনেক ভালো। হিমেল চৌধুরী গাজীপুর থেকে লিখেছেন যে অসম শো। খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন লিখেছেন আমাদেরকে, অনেক খুলনা থেকে লিখেছেন যে আজকে চার ভাই মিলে তারা গ্রুপ এফএম শুনছেন। এছাড়াও আমাদেরকে অর্চি ঢাকা থেকে লিখেছেন, এবং তিনি বলছেন রমিজ মিয়ার স্টোরিটা তার কাছে ভালো লেগেছে। আমাদেরকে এছাড়াও ইমরান হোসেন লিখেছেন যে আমার SMS পড়া হচ্ছে না কেন, এই তো পড়া হলো, আপনি এটা প্রথম SMS দেখতে পাচ্ছি আমরা। এবং আনোয়ার সিলেট থেকে আমাদের SMS করেছেন, SMS করেছে তিনি বলছেন খুব বেশি ভয়ঙ্কর স্টোরি। রবিন জামালপুর থেকে আমাদের SMS করেছেন এবং আমাদেরকে SMS, এবং তিনি আগের মতো ঘটনা মানে আগে বেশি ঘটনা ভয়ঙ্কর ছিল এটা বলতে চাচ্ছেন। আমার কাছে যেটা মনে হয় যে আপনার কাছে আপনার কাছে যে কোনো রাস্তা আপনি চিন্তা করুন, আপনার ছোটবেলার রাস্তা, সেই রাস্তাটা অনেক ডেভেলপ করেছে এখন, তারপরেও ওই রাস্তা আগেই ভালো ছিল, এরকম একটা জিনিস মনে হয় কিন্তু, রাইট? রাত্রি আমাদের এস এম এস করেছেন, আমাদেরকে এস এইচ আব্রার এস এম এস করেছেন আমাদেরকে, এছাড়াও কাজী, এছাড়াও এস এম এস করেছেন আখি, ঈদ মুবারক জানিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, ঈদ মুবারক আপনাকেও। আমাদেরকে এছাড়াও ফারহান এস এম এস করেছেন, আমাদেরকে তাহসিন, এছাড়াও এস এম এস করেছেন পালকি মাসুম, এছাড়াও এস এম এস করেছেন সেতু, এছাড়াও রকি আমাদের এস এম এস করেছেন, আরিফ এবং তার ওয়াইফ রুম্পা হবিগঞ্জ থেকে আমাদের এস এম এস করেছেন, রাজীব এবং লোপা এস এম এস করেছেন, মাহি রাজশাহী থেকে এস এম এস করেছেন, আমাদেরকে আজমাইন এস এম এস করেছেন, আরো অনেকে আপনারা যদি এস এম এস করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি এফ ও আটি, ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। ইমেল করতে চাই, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutatman@radiofurti.fm which is bhutatman@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আর যারা ফেসবুক আমাদের সাথে কানেক্টেড থাকতে চান তারা চলে যান www.facebook.com/radio.foot এবং www.facebook.com/bhutatman.rasel, এই দুটো অ্যাড্রেসে। আমার নামের স্পেলিং হচ্ছে RUSSELL। 25 মিনিট হয়ে গেছে, আমরা কিন্তু কোনো বিরতিতে যাইনি, তারপরেও বিরতি থেকে যখন ফিরে আসবো তখন দেখবো বেশ কিছু এসএমএস এবং সেখানে বেশ আমাদেরকে বলা হয়েছে যে বিরতি কেন নিচ্ছি। তবে এরকম হতেই পারে, একটা আমরা অডিও ক্লিপ শুনবো এবং তারপরে আরেকটা বিরতি নিতে হতেও পারে, ডিপেন্ডস এটা যে তখন কি ঘটনা ঘটবে, দেখা যাক। আমরা একটা বিরতিতে যাচ্ছি এবং তারপর আমরা একটা অডিও ক্লিপ শুনে আসবো। স্টে টিউন্ড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
আসসালামু আলাইকুম। আমার লাইফে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করব। তার আগে আমি বলে নেই আমি কী করি। আমি একজন মাদ্রাসার ছাত্র, হাফেজে কোরআন, ঢাকায় আগে পড়াশোনা করতাম, এখন রাজশাহীতে থাকি, আমার হোম ডিস্ট্রিক্ট রাজশাহীতে। ঘটনাটা হচ্ছে রমজান মাসে আমার পাড়াবিকে কেন্দ্র করে। তো এবার বাইরে যাওয়ার জন্য ট্রাই করছিলাম, তো বিভিন্ন কারণে, ব্যস্ততার কারণে হঠাৎ করে তারাবি পড়াতে মন চাচ্ছিল না, বা একটু পেরেশানি মনে করছিলাম যে তারাবিটা এবার না পড়াবো। তো এভাবেই চলছিল, মাঝে মাঝে কোথাও পড়ালে পড়াতাম, না পড়ালে না। তো এর মাঝে একজন পরিচিত বড় ভাই আমাকে ফোন দিলেন, বললেন যে তোমার বাসার পাশে একটা মসজিদ আছে, মসজিদটাতে তুমি চাইলে তারাবি পড়াতে পারো, আর ওখানকার যে হাফেজটা আছে ওর একটু প্রবলেম হয়েছে। আমি বললাম ঠিক আছে তাহলে। এরপর এই কথাগুলো হয় হচ্ছে আমার 15 পাড়া থেকে, মোটামুটি কথাবার্তা হয় যে আমি 17 পাড়া থেকে তারাবির নামাজটা কন্টিনিউ করব। ঠিক এইভাবেই চলতে থাকলো, 2 দিন নামাজ পড়ালাম, এরপরে হঠাৎ করে একদিন আমি অসুস্থ হয়ে পড়লাম। তো প্রতিদিন তো আমি তো নামাজ পড়াতে যেতাম, স্যার আজান দিত, তারপরে আমি বাসা থেকে বের হয়ে যেতাম এবং ওখানে গিয়ে এসে নামাজ পড়ে তারপরে তারাবি পড়াতাম। তো একদিন হঠাৎ করে ইমাম সাহেব আমাকে বললেন যে আজকে তুমি মাগরিব আর এশার নামাজটা পড়িও, আমার আসতে হয়তো বা লেট হবে। আমি বললাম ঠিক আছে। এরপরের দিন হঠাৎ করে আমি অসুস্থ হয়ে যাওয়ার কারণে মসজিদে যেতে পারছিলাম না। তো ইমাম সাহেবের নাম্বারে ফোন দিলাম, ফোনটা বন্ধ ছিল। তো অনেক ট্রাই করলাম, আর অন্য কারো নাম্বার আমার কাছে ছিল না যে আমি যাদের মাধ্যমে আমি যে অসুস্থ এই অসুস্থের খবরটা পৌঁছাবো তাদের কাছে। তো সেই দিন আমি তারাবিতেও যেতে পারলাম না, নামাজেতেও যেতেই পারিনি। এরপর পরের দিন যখন আমি তারাবির নামাজ পড়ানোর জন্য মসজিদে গেলাম, তখন ওখানকার যে মুসল্লি আছেন, একজন মুসল্লির সাথে ভালো খাতির হয়েছিল। ও মুসল্লি এবার আমার কাছে এসে বলছে, হুজুর কালকে তো অনেক সুন্দর নামাজ পড়ালেন, আর কালকে আপনি হুজুরকে পড়াতে দিলেন না কেন, হুজুর তো অনেকক্ষণ ধরেই মানে আপনার নামাজ পড়ানোর একটু পরেই উনি চলে আসছেন, পিছনে দাঁড়িয়েছিলেন, আপনি তো ওনাকে দিলেন না, আপনি পুরোটা পড়িয়ে দিলেন। তবে যাই হোক, খুবই ভালো হয়েছে। তো আমি কথাটা শুনে শক্ত হয়ে গেলাম, মানে আমি তো কালকে আসিই নাই, তাহলে নামাজ পড়ালো কে? এরপর আমি হুজুরকে, হুজুরের রুমে গেলাম এবং হুজুরকে বললাম যে হুজুর একটা প্রবলেম তো হয়ে গেছে, আমি কালকে আসতে পারি নি, সে কারণে আমি আপনাকে অনেকবার ফোন দিয়েছিলাম কিন্তু আমার ফোনটা সুইচ অফ ছিল। তখন হুজুর হতবাক হয়ে আমার দিকেই তাকিয়ে আছেন যে তাহলে ও তো কোনো কমপ্লেন করে নাই আমাদেরকে, ও তো কিছু বলে নাই যে ওদের কোথায় ছিলেন আপনার জন্য আমরা ওয়েট করলাম নামাজ। কালকে তো আমি তোমাকে বলার পরে আমি তো আসতেই পারি নাই, আমি মনে করলাম যে তুমি তারাবিটা পুরোটা পড়িয়ে দিয়েছ। আমি বললাম না না হুজুর, আমি তো কালকে আসতেই পারি নাই। তাহলে কে নামাজ পড়ালো? এরপর থেকে সে কথাগুলো একজনের সাথে শেয়ার করেছি, নেক্সট টাইম আমি যখন কারোর সাথে শেয়ার করবো মনে করেছি তখনই আমার একটা না একটা অঘটন ঘটেই গেছে। আমি ভূত এখানে মনে করছিলাম যে এই কথাগুলো শেয়ার করব, তো শেয়ার করে উঠতে পারছিলাম না। আমার ফোনটাতে যখন আমি রেকর্ড অপশন চালু করি এবং রেকর্ড করি, সেন্ড করতে গেলেই আমার ফোনটা হ্যাং হয়ে যায়। দুই দিন মানে দুই শুক্রবার এটা হওয়ার পর আমার ফোনটা হাত থেকে পড়ে নষ্ট হয়ে গেছে। এরপর যখন আমি কম্পিউটারে ওটা টাইপ করে পাঠাবো চিন্তা করি, তখন দেখা যায় যে কম্পিউটার সফটওয়্যার প্রবলেম হয়ে যায় বা উইন্ডোজ পড়ে যায়, যে কোনো একটা প্রবলেম হয়। আর এরকম প্যারানর্মাল অনেক ঘটনাই আমার সাথে ঘটেছে যেগুলা কখনোই কারোর সাথে শেয়ার করা হয়নি। এই ফার্স্ট টাইম আপনাদের সাথে শেয়ার করছি, ভালো লাগলে শেয়ার করি। আর আমার
Bhoot FM, the night comes alive with drumming form.
Welcome back. ফিরলাম আবার আমি রাসেল, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকে অতিথিরা, এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম এ। আমি এখন সরাসরি চলে যাব বাবু ভাইয়ের কাছে একটা ঘটনার জন্য, এবং আমরা তারপরে আবার আপনাদের ফেসবুকে যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো এবং অন্য সব কিছু নিয়ে আবারও ফিরে আসবো। এবং আপনারা অলরেডি দেখেছেন যে ফেসবুকে আজকে আমরা একটা ভিডিও পোস্ট করেছি এবং চেষ্টা করবো এখন থেকে ভিডিও পোস্ট করার, এবং সেই সাথে আমাদের একটু স্ক্রল করে নিচে নামলে দেখতে পাবেন যে বেশ কিছু ছবি দেওয়া আছে একটা জায়গার, যে জায়গার ঘটনাটা আজকে শেয়ার করতে চাই। সুতরাং আমাদের সঙ্গেই থাকুন এবং আপনাদের মতামত জানাতে আমাদের ফেসবুক আছে, আপনি SMS এর মাধ্যমে জানাতে পারেন, আপনি জানাতে থাকুন। আমরা চলে আসছি বাবু ভাইয়ের কাছে।
এই কাহিনীটা আমি যেটা শেয়ার করবো এটা হচ্ছে আজকের আঙ্কেলের কাহিনী। উনি অনেক সিনিয়র মানুষ, মানে আমাদের থেকে বেশ সিনিয়র। যাই হোক, উনি এটা আপনার একটা 80s এর কাহিনী বলেছেন। উনি সবসময় রহস্য ভালোবাসতেন, এখনো বাসেন। তো উনি 80s-এর দশকে এক সময় ওনার পরিচিত একজন অ্যাস্ট্রোলজার ছিলেন, এবং বেশ বিখ্যাত একজন অ্যাস্ট্রোলজার, যিনি আপনার মানে ভারতের ইন্দিরা গান্ধী পদকপ্রাপ্ত একজন অ্যাস্ট্রোলজার। যাই হোক, তো ওনার সাথে বেশ সখ্যতা ছিল না। তো ওনাকে ওই আফগান আঙ্কেলকে বলেন যে আমি আপনাকে প্ল্যানচেট করে দেখাতে পারি, প্ল্যানচেটটা এমন করব যে আমি কারো ওপরে নিয়ে আসবো আত্মাটা, এবং আপনাকে আমি দেখাবো কথা বলে, এবং আপনি যে কোনো বিখ্যাত ব্যক্তির নাম বলবেন আমি তাকেই নিয়ে আসবো। আফগান আঙ্কেল বেশ ইন্টারেস্ট ফিল করেন, এবং উনি তখন লালমাটিয়ে থাকতেন। তো একদিন সন্ধ্যায় উনি মানে ইনভাইট করেন, ওরা আসেন, ওনারা বাসায় আসেন, গল্প করেন, আড্ডা মারেন। আড্ডার এক পর্যায়ে তখন প্রায় রাত 10টা 11টা বাদে, তো বলতেছে যে আজকে তুমি করে দেখাও আমাকে তোমার সেই প্ল্যানচেট করে দেখাবা। তো বলছে কার উপর আনবো, তোমাকে হোস্ট বডি বানালে তো তুমি নিজেই এটা করতে পারবা না,
মানে তুমি
বুঝতে পারবা না। তো আরেক কাজ করতে পারি, আমি দিদির উপরে নিয়ে আসি। তাসগর আঙ্কেল ভয় পেয়ে যান, ওনার ওয়াইফকে উনি এই গিফটে আনবেন না। ওনারা বাসায় দুটো মানুষ ছিলেন আর কাজের মানুষ ছিল। তো উনি বলে আচ্ছা একটা জিনিস করি, তুমি যাকে নিয়ে আসবে তুমি বলতেছো যে সে বেশ বিখ্যাত কাউকে নিয়ে আসতে পারবা, তো অবশ্যই আমার বাসায় আমার কাজের মেয়ে আছে, তার উপর যদি তুমি নিয়ে আসতে পারো এবং তাকে যদি অন্য ভাষায় কথা বলাতে পারো তাহলে আমি বুঝবো যে আসলেই তোমার এটা কাজ করে। তো বলো অবশ্যই নিয়ে আসো তুমি। ওনারা যেটা করেন যে ওনারা ওই কাজের মানুষকে নিয়ে আসেন আর কি, কাজের মানুষটাকে ডেকে নিয়ে আসেন। কাজের মানুষ বেশ ভয় পায়, তাই মানে বেশ ভয় থাকে যে সে কী করবে। এবং অ্যাকচুয়ালি রাসেল ভাই কাজের মানুষটা ছিল একদম গ্রামের একটা মহিলা, মানে সে কিন্তু আসলে সি ডাজন্ট নো এনিথিং, ইংরেজিতে কথা বলা বা অন্য কোনো ভাষা কথা বলার তার কোনো দক্ষতা নেই। যাই হোক, তো আঙ্কেল যেটা বলেছেন যে উনি যখন বসেন তখন বলে যে তোমার কিছু রিচুয়াল পালন করতে হবে, মানে যাই হোক রিচুয়ালটা পুরো নাই বলি, হ্যাঁ, বাট রুমটা অন্ধকার থাকবে, মোমবাতি জ্বালানো থাকবে এবং আমি আমার কাজ করব। তো তারা এই রিচুয়াল শুরু করে। তো যখন নাকি রিচুয়ালটা শুরু করে, তো তার প্রায় হাফ অ্যান আওয়ার পর্যন্ত, প্রায় আধা ঘন্টা ধরে নাকি পুরো মানে ঘুম মেরেছিল জায়গাটা, কোনো আপনার শব্দ নেই বা কোনো রকমের সারা শব্দ নেই বা কোনো পরিবর্তন নেই। তাসগর আঙ্কেল মনে করছেন যে এগুলো সব মানে ভাতাবাজি, মানুষকে অনেকক্ষণ বসা রাখলে আলোর মধ্যে মানুষ জিম ধরে যায়, অল্প আলোতে অন্ধকারে বসে থাকলে। তো যখন এরকম হচ্ছে তখনই নাকি ওনাদের বাসার পিছনে একটা মানে সার্ভেন্টস কোয়ার্টারের মতো ছিল আর কি, ছোট ঘর ছিল, ওখানে প্রচন্ড জোরে ছাদের উপর ধুপ ধুপ করে শব্দ হয়, মানে মনে হচ্ছে যে কেউ জানি ঝাঁপিয়ে পড়লো আর কি এরকম। এবং একটু পরেই ওই কাজের মেয়েটা যেটা বসেছিল সে খিলখিল করে হেসে ওঠে ঘরের মধ্যে, এবং মানে হাসিটা খুবই অতিপ্রাকৃত, মানে অ্যাবনর্মাল টাইপের একটা হাসি, যেটা নাকি আপনার নর্মাল মানুষের হাসির সাথে মিল খায় না, এবং ওই কাজের মহিলার নেচারের সাথে মোটেই এটা মানে সঙ্গতপূর্ণ না, সে এরকম করে হাসি না কখনো। এনিওয়েজ, এবং তারপরে বেশ ভারী গলায় কাজের মেয়েটা কথা বলা শুরু করে, এবং তার কিছু সেন্টেন্স ছিল ইংরেজিতে, এটা ছিল সবচেয়ে আশ্চর্য একটা জিনিস আজগর আঙ্কেলের কাছে বলে, যেটা উনি কখনোই এই জিনিসটা উনি মানে মানে মেনে নিতে পারবেন না যে একটা কাজের মেয়ে যে মানে আপনার অজপাড়াতে নিয়ে আসছে সে আপনার হঠাৎ করে ইংরেজিতে কথা বলতেছে। এবং সে যে পরিচয়টা দিয়েছিল সেটা যে কোনো একজন বিখ্যাত ব্যক্তির, নাম বলবো না, আমাদের দেশেরই, এবং তাকে অনেক কিছু জিজ্ঞেস করে এবং অনেক রকম উত্তর তার কাছ থেকে পায়। এখন যখন ব্যাপারটা হয় যে যখন নাকি মোটামুটি তাদের কোশ্চেনিয়ার শেষ হয়ে যায়, প্রশ্ন করার পর কাজের মেয়ে থেকে চলে যেতে বলে, তখন নাকি আপনার যার যেতে চাচ্ছে না এবং সে ওখান থেকে সরছে না, এবং তখন নাকি অ্যাস্ট্রোলজার ভদ্রলোক উনি নিজেই ভয় পেয়ে যায়, ওনার কপালে ঘাম দেখা দিতে উনি মানে তখন উনি এক পর্যায়ে বলে লাইট জ্বালা দাও, রুমের লাইট জ্বালা যায়, কাজের মেয়েটা বেহুশ পড়ে যায়। তো ওনার মনে করে যে এই জিনিসটা এখানে মানে আপনার সমাপ্তি হলো, চলে গেছে। তো জিজ্ঞেস করে অ্যাস্ট্রোলজার যে ভদ্রলোক ছিল উনি চলে যেতে চায় বাসা থেকে তাড়াতাড়ি, তখন বলে যে তুমি তাড়াতাড়ি চলে যেতে চাচ্ছ, কাজের মেয়ে তো হুঁশি ফিরে নাই, কি ব্যাপার, তুমি তাকে কি করলে এসে, বলে তোমাকে কি আশ্চর্য অনেক কিছু দেখে নেই, অন্য অলরেডি তো দেখছো অনেক কিছু, এখন তুমি ওকে শোয়া দাও, তোমার দিদিকে বলো ওকে ঘুম পাড়ায় দিতে, ঠিক হয়ে যাবে। তো যাই হোক, ওনার যে ওয়াইফ ছিলেন দিদি উনি নিয়ে তাকে শোয়া দেয় এবং মাথায় পানি টানি ছিটা দিয়ে চেষ্টা করে তাকে হুঁশ মানে ফিরছে, মানে সি ইজ লাইক স্লিপিং। পরদিন থেকে যেটা হয় রাসেল ভাই, ওই কাজের মেয়ের আচরণগত ভাবে বিশাল পরিবর্তন চলে আসে, সে একটা মানে পাগলের মতো আচরণ করে, হাসে, তাকিয়ে থাকে, চোখ গরম করে তাকায়, এবং এটা সে যাই না আপনার মানে তার ভেতর থেকে এই জিনিসগুলো যাই না, এবং সে হঠাৎ হঠাৎ ধমক দিয়ে কথা বলে, ইংরেজিতে কথা বলে, পাগলামি আচরণ। এবং ওই আজগর আঙ্কেল সেই অ্যাস্ট্রোলজারকে আর খোঁজ দিয়ে মানে খুঁজে পায় না, সে ওখানে যে খবর দেয় তার বাসার কাজের মানুষ বলে উনি বাসায় নেই, মানে যে কোনো একটা মানে আপনার অকারেন্স ঘটায় দিয়ে উনি পলা গেছে, এরকম একটা ব্যবস্থা। তো যাই হোক, তো উনি তখন যেটা করে ওখানকার এক হুজুরের স্মরণপন্ন হন, মানে মৌলানা, যে মানে খুদে
কি করা যায়,
এখন কি করা যায়। তো মৌলানা সাহেব যিনি আসেন উনি আসেন, উনি এসে বলে দেখেন যতদূর সম্ভব এই যে কাজটা করা হয়েছে আপনাকে প্ল্যানচেটার নামে যেটা করছে, এটা কোনো মানে খুব খারাপ রকমের জিন, জিনদের মধ্যে অনেক কাইন্ড আছে, কেউ আছে অনেক বয়স্ক, হাজার হাজার বয়স, ইবলিস ইটসেলফ ওয়াজ 70,000 ইয়ার্স ওল্ড, তাকে যখন পাওয়া গেছিল এটা তার 70,000 বছর বয়স ছিল। তো জিনরা অনেক বয়স হয় এবং অনেক রকমের হয়, যেটা করছে আপনার কাজের মেয়ের কাছে নিয়ে আসছে এবং আমার ছাড়ানোর মতো অবস্থা নাই, উনি জেনে আনছেন তারও ক্ষমতা নেই এটা ছাড়ানোর, তো আপনি এক কাজ করতে পারেন, আমার এক মানে আমার হুজুর আছে ওনার সাথে কথা বলতে পারেন। তো আজকের অঙ্কেল যান যে আপনার সেই হুজুরের সাথে দেখা করেন, উনি আসেন, আনার পরে ওই যখন ওই বাসায় হুজুরটা আসছে তখনই কাজের মেয়েটা ভেতর থেকে বলতেছে আর কি, যে মানে ঠিক শুদ্ধ ভাষায় বলতেছে যে আমাকে এখানে আসছো, আমি অমুক, আমাকে তোমরা এখান থেকে সরাতে পারবে না, আমি এখানে আসছি, আমাকে ডেকে নিয়ে আসছো, আমি যাবো না। তখন হুজুর তার সাথে কিছু কথা বলেন, কথা বলে কিছু লজিকের মাধ্যমে আপনার তাকে লজিকে পরাস্ত করে, লজিকে পরাস্ত করলে জিনিসটা চলে যায় আর কি, তো উনি লজিকে পরাস্ত করে আপনার ওখান থেকে চলে যায় আর কি, মানে ওই ওকে ও তা বিদায় করে আর কি, ওই ওকে ডিপোজিট করে, মানে ওর যে পজিশন ছিল ওটা ছেড়ে যায় আর কি। কিন্তু ওই ঈশের যে বাড়ি ছিল আজকর আঙ্কেলের বাড়িতে, খুব আশ্চর্যজনক ঘটনা ওখানে এরকম হয়, প্রায় এরপর থেকে ওনার বাসার মধ্যে বিভিন্ন রকমের ভেজাল শুরু হয়, ওই যে দেখা যাচ্ছে রাতের বেলা ঘুমায় আছে, ধুম করে পাশের ওই সার্ভেন্ট কোয়ার্টারের ছাদের মধ্যেই পড়লো, কাজের মেয়ে মনে করে যে কে জানি হাঁটতেছে রাতের বেলা, কান্নাকাটি করতেছে, এরকম অবস্থায় উনি এক পর্যায়ে ওই লালমাটিয়ার বাসা ছেড়ে উনি চলে যান, ওই মোহাম্মদপুর এই সাইডে চলে আসেন, এবং উনি বলেন যে ওই যে বাড়িটা পরে ওনার সাথে ওই ঈশের সাথে দেখা হয় আপনার সেই অ্যাস্ট্রোলজার যে ছিল তার সাথে কথা হয় পরে এক সময়, সে বলে যে আসলে ব্যাপারটা কি, আমি যে পথে যারা কাজ করি সে তো কখনো একটা জিন বলতেছে না, সে বলতেছে আমি আত্মা নিয়ে আসি প্ল্যানচেট করে, বলে যে আমি যে প্রসিজারে কাজ করি সে প্রসিজারে এরকম হওয়ার কথা না, তোমার যে বাসাটা সেটার মধ্যে কোনো ভেজাল আছে এবং মানে ওইখানেই গন্ডগোলটা করছে, এবং ওই
বাসায় মানে পুরো জিনিসটা পেঁচিয়ে গেছে,
পেঁচিয়ে গেছে, হ্যাঁ, এবং মানে ওই বাসাটাতে তুমি ছেড়ে আসছো ভালো করছো, এবং ওই বাসাটাতে যারা পরবর্তীতে থাকবে তারাও সমস্যায় পড়বে। মজার ব্যাপার হচ্ছে রাসেল আজগর আঙ্কেল যে বাসায় থাকতো সেই বাসাটা কিন্তু অনেকে ভয় পেত, এবং আজ থেকে 7-8 বছর আগে আমিও জানতাম যে বছর দশেক আগে বাড়িটা অনেকে করতে পারেনি, পরবর্তীতে ওটা ভেঙে এখন একটা বিল্ডার্স বাড়ি করে ফেলছে, এটা
ছিল এবং সেই সাথে শখের বসে হয়তো আমরা অনেক কিছু করি, কিন্তু শখটা অনেক সময় আমাদেরকে আমাদের জীবনে অন্য এমন একটা মোড়ের মানে এমন একটা দিকে নিয়ে যায়, এমন দিকে টার্ন করে পুরো জীবনটা, যে তখন সেটার জন্য অনেক বেশি মূল্য হয়তো দিতে হয়। তো এটাই ছিল ঘটনা। আমরা কিছু ফেসবুকের কিছু কমেন্ট পড়ব এবং আপনারা যারা লিখেছেন এখন পড়তে দিতে পাচ্ছি যে অনেকেই আমরা ভিডিওটা দেওয়ার পরেই পছন্দ করেছেন। এবং মুনিরা আঞ্জুম মুক্তা লিখেছেন যে আই লাভ মাই লাইফ বাট নট মোর দ্যান ভূত এফএম, একটু বেশি বলেছেন মুনিরা, থ্যাংক ইউ ভেরি মাচ। মালিহা আমাদের লিখেছেন যে জোস। এছাড়াও ঝরা পাতা আমাদের এখানে লিখেছেন এবং আমাদের এখানে তিনি শুনতে পাচ্ছেন না ভূত এফএম, এটা তিনি দাবি করেছেন। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি আজকে ঘটনা খুব ভয়ঙ্কর লিখেছেন সুমন। এছাড়াও বাদল আমাদের এখানে আছেন আমাদের সঙ্গে, দেখতে পাচ্ছি ফেসবুকে কমেন্ট করেছেন। আল মামুন আমাদের এখানে লিখেছেন ভূত কি। আচ্ছা, এখানে কিন্তু আমরা বেশ কিছুবার কয়েকবার আলোচনাও করেছি, সুতরাং এই মুহূর্তে এই আলোচনা যদি করতে হয় তাহলে আবার অন্যদিকে চলে যেতে হবে। দেখি আমাদের যে স্টোরিগুলো আছে তারপর যদি সময় কুলায় তাহলে সেদিকে আমরা আলোচনা করব হয়তো। আপনার কি মনে হয় সেটা আমাদের ইমেল করে জানান না, যে আপনার কি মনে হয় যে ভূত কি, বা আপনি এই যে এই ফেসবুকেও লিখতে পারেন, আমাদের এই পেজেও লিখতে পারেন যে ভূত কি আপনার কাছে কি মনে হয়। এটা কি জাস্ট একটা মানে ফাইজলামি নাকি এটা এটা আসলে কোনো মানে ব্যাপার আছে, কি মনে হয় আসলে, নাকি এটা খুব ভয়ঙ্কর কিছু, নাকি এটা মানুষের কল্পনা, যে কোনো কিছু আপনি আপনার মতামত আমাদের জানাতেই পারেন, তাই না? সো সেটা আপনি করতেই পারেন। এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাদেরকে সাবরিনা হোসেন লিজা এবং লিজা লিখেছেন ইটস রিয়েলি নাইস প্রোগ্রাম। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে অসম ভোটাফ্রাম লিখেছেন মানিক। এটা আমি ভূত এফএম যে পেজ সেখান থেকে পড়লাম, রেডিও ফুর্তির পেজে অনেকে লিখেছেন, অডিও ক্লিপ যাদের কাছে অনেক 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 ভালো লেগেছে মনির হোসেনের কাছে। এবং এছাড়াও অনেক আকন্দ আমাদেরকে লিখে আকন্দ আমাদের কাছে লিখেছেন যে আজকে তিনি হেডফোন কেউ একজন নিয়ে গিয়েছিল, এই জন্য তার তিনি বেশ অস্থির হয়ে গিয়েছিলেন, এখন ঠিক আছেন। নিজামুদ্দিন নীল আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন মোহিন জোহান। এছাড়াও এম ডি সাইফুল সাকিব আমাদের সাথে রয়েছেন, আর এন সোহান আমাদের সাথে রয়েছেন, রূপকথা নীলপরি নীলঞ্জনা আমাদের সাথে রয়েছেন, এম ডি এ আর আসাদ আমাদের এখানে রয়েছেন, জোস লিখেছেন, একাকী নিশ্চুপ আমাদের সঙ্গে আছেন, আমাদের সাথে রয়েছেন মিনহাজ, এছাড়াও আমাদের সাথে রয়েছেন সাইমন, রয়েছেন আমাদের এখানে পাশে সোহানা ইসলাম সহ আরো অনেকে। আপনি যদি ফেসবুকে আসতে চান, আমরা তো সারা বছর এবং সারা সময় ধরেই আপনাদের এই কমেন্টগুলো পড়ার সুযোগ রয়েছে ফেসবুকে, তো ফেসবুকে আপনারা কমেন্ট করতেই পারেন। চলে যান www.facebook.com/radiofurti অথবা www.facebook.com/bhutfm.transl, এই দুটো অ্যাড্রেসে আমাদের SMS করতে হলে আপনি চলে যান মোবাইলের মেসেজ অপশনে, সেখানে গিয়ে ট্যাগ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিলে করে আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার। আমাদের ইমেল করতে চাইলে ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is bhutfm@radiofurti.fm। আমরা প্রচুর 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 ঘটনা চাই আপনার এবং আপনার চারপাশের মানুষদের, সেই জন্য আমাদের ঘটনা ইমেল করে পাঠিয়ে দিন। আপনাদের চারপাশের সমস্ত মানুষ যারা ইমেল করতে চান না বা ইমেল করতে একটু যারা মানে ঠিক ঠিক ইউজ টু না ইমেলের সাথে, তাদের ঘটনাগুলো জেনে আপনি নিজে পাঠিয়ে দিতে পারেন এবং আপনি রেকর্ড করে তাদের ঘটনা পাঠাতে পারেন আমাদের কাছে। অলরাইট, আমরা চলে যাব একটা ছোট্ট বিরতিতে, বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ওয়েলকাম ব্যাক, আমি রাস্তা রাস্তির সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকে অতিথিরা। ঈদের পরে আবারও ফিরে আসছি আমরা এবং ঈদের আগে আমরা একটা শো করেছিলাম এবং ঈদের কয়েকদিন আগে একটা শো হয়েছিল রেডিও ফুর্তির বার্থডের দিনে। আসলে অনেকেই আপনারা সেই শোটার অনেক প্রশংসা করেছেন, কারণ অনেক পুরনো দিনের কিছু স্টোরি সেখানে ছিল। আমরা তো ধরে নিয়েছিলাম যে ঈদের মাঝখানে যে আমরা শো করিনি, ঈদের আনন্দে আপনাদের সেটাকে আপনারা খেয়ালও করবেন না, বাট ইমেল এবং সব কিছু পেয়ে মনে হচ্ছে যে না, আমরা আপনারা অনেকেই আছেন এরকম যারা মিস করেছেন আমাদেরকে, খুব ভালো লেগেছে ব্যাপারটা আমার কাছে। এনিওয়েজ, আমরা চলে যাব আমাদের নেক্সট যে ঘটনা সেই ঘটনায়, এবং এই ঘটনাটি ছবি দেয়া আছে অলরেডি ফেসবুকে, আপনারা সবাই দেখেছেন। আমরা এখন ঘটনায় যাচ্ছি। যিনি লিখছেন তার মতো করেই পড়ছি। রাসেল ভাই, জীবনে কখনো এমন কিছু এক্সপেরিয়েন্স করব স্বপ্নেও ভাবতে পারিনি। আমি ঘটনার দিন দিনের বেলার কিছু ছবি পাঠালাম। এই জায়গাটিতে প্রশাসনেরও নিষেধাজ্ঞা আছে। এটি একটি পরিত্যক্ত হাসপাতালের ঘটনা। এবার ঈদে আমার এক ফুপু শ্বশুর বাড়িতে বেড়াতে এসে এক্সপেরিয়েন্স করলাম। দিনের বেলায় গিয়ে আমি ছবিগুলো তুললাম। আর একটা কথা বলে রাখি, এখানে নাইট গার্ড যারা আছেন রাতের বেলায় ভেতরে ঢুকে পাহারা দেন না, তারা বাইরে থেকেই পাহারা দেন। আমরা এর আগে কিছু নাইট গার্ড এখানে ছিল যারা লাশ হয়ে ফিরত, না হয় পাগল হয়ে যেত। আমি একটি অ্যাম্বুলেন্সের ছবি পাঠিয়েছি। খুবই ভয়ঙ্কর কিছু ঘটনা আছে এই অ্যাম্বুলেন্সকে নিয়ে। ঘটনাগুলো যারা ওখান থেকে বেঁচে ফিরেছে তাদের মুখ থেকে শোনা। কালাম নামের একজন লোক এবং তার বন্ধু একদিন ভেতরে যায়। তারা ভেতরে ঢুকে গাছপালার আড়ালে একটি জায়গায় বসে। 10 মিনিট পর তারা পুকুরের পানিতে জোরে জোরে কিছু নড়ার শব্দ পায়। প্রথমে তারা মনে করেছিল হয়তো বড় কোনো মাছ হবে। তারা অ্যাম্বুলেন্সটির খুব কাছেই ছিল। কামালের বন্ধুর হঠাৎ করে চোখ পড়ে যায় অ্যাম্বুলেন্সটির দিকে। সে দেখে অ্যাম্বুলেন্সটিতে জোরে জোরে কাঁপছে আর কিছু উদ্ভট শব্দ আসছে। তারা দুজনেই ভয় পেয়ে যায়। কালামের হঠাৎ চোখ যায় পুকুরের দিকে। কিছু মানুষ পুকুরের পাড় থেকে হামাগুড়ি দিয়ে, কিছু সাঁতরে, আবার কিছু ভেসে ভেসে তাদের দিকে আসছে। এই দেখে কালাম চিৎকার করে ওঠে এবং দৌড় দিয়ে চলে যায়। অনেকবার পড়ে যায়, আবার উঠে, আবার দৌড় দেয়। এরকম ভাবে সে গেটের বাইরে এসে জ্ঞান হারায়। গার্ড তার চিৎকার শুনতে পেয়ে দৌড়ে এসে জ্ঞানহীন অবস্থায় তাকে নতুন হাসপাতালে নিয়ে যায়। পরের দিন তার জ্ঞান ফিরলে সে সাথে সাথে তার বন্ধুর কথা জিজ্ঞেস করে এবং তারা কেউ জানে না যে গার্ডরা শুধু তাকে পেয়ে নিয়ে এসেছে এবং তার এবং তাকে পেয়ে নিয়ে এসেছে এবং হাসপাতালে নিয়ে আসার পরে সে জানতে পারে যে বন্ধুদেরকে খুঁজতে ওখানে অ্যাম্বুলেন্সের পাশে তাদেরকে খুঁজে পাওয়া গেছে এবং মৃত অবস্থায় পাওয়া গেছে। যদিও কালামের নামে থানায় কেস হয় এবং পরে প্রমাণ না পাওয়ার পরে সে ছাড়া পেয়ে যায়। এছাড়াও অনেক অনেক ঘটনা রয়েছে। গার্ডদের কাছে জানতে পারলাম রাতে অনেক রকমের শব্দ শুনতে পায় তারা। যে বাড়িতে বেড়াতে গিয়েছিলাম তাদের কড়া আদেশ ছিল তার তো দূরের কথা বিকেলের দিকেও যাতে ওখানে না যায়, তাই যাওয়া হলো না। আরেকটি কথা, ওইখানে অনেক ঘাস গাছপালা থাকলেও কোনো জীবজন্তু ওইখানে খাবার খেতে যায় না, যেমন গরু ছাগল এরা কেউই যায় না। আশেপাশে যারা বাস করে তাদের থাকতে প্রবলেম হয় বলে এক হুজুরকে নিয়ে আসা হয়েছিল জায়গাটি বিশুদ্ধ করার জন্য। দিনের বেলাতে তিনিও এলাকার কিছু লোক ভেতরে ঢুকে জায়গাটি বিশুদ্ধ করার জন্য ঢুকে পড়েন। হুজুর তার কাজ কিছুক্ষণ করার পর সবার সামনে হঠাৎ নারিকেল গাছ থেকে 4-5টি ডাব তার মাথায় পড়ে, ওইখানেই তিনি মারা যান। এরপর আরো অনেক মৃত্যুর ঘটনা ঘটে, যার কারণে পুলিশ অনেক তদন্ত করেও জানতে পারেনি যার কারণে। পরে এটি প্রশাসনে নিষিদ্ধ করে দেয় এই জায়গাটিকে ঢোকার এবং গার্ডদের কাছ থেকে জানতে পারলাম রাতে অনেক রকমের শব্দ শুনতে পায় তারা এবং গার্ডদের বাইরে থেকে পাহারা দেওয়ার কথা বলা হয়। আরো কিছু কথা শুনেছি, রাতে নাকি গার্ডরা আশেপাশের লোকজনরা অন্যরকম কান্নার শব্দ পায়, পুকুরে অনেক রকমের শব্দ শুনতে পায়, মাঝে মাঝে অ্যাম্বুলেন্সটি গায়েব হতে দেখে। যদিও বিষয়গুলি অনেক আজগুবি লাগছে, আপনি যদি নিজ চোখে দেখতেন তাহলে বুঝতেন। আর এই গ্রামের সহজ সরল মানুষগুলোকে দেখলে কথা শুনে মনে হয় না তারা পানিয়ে পড়বে। আর এই হাসপাতালটির ঘটনা জানে না, এই এলাকায় এমন কেউ নেই, ছোট বড় সবাই জানে। রাসেল ভাই, আজকে আর লিখতে পারলাম না, পরে আরো ঘটনা আছে লিখে পাঠাবো। আমি আপনার ঘটনার অপেক্ষায় থাকলাম। আমি পরবর্তী মেইলে জিজ্ঞেস করেছিলাম যে এই জায়গাটি কোথায়। উনি লিখেছিলেন যে কোনো প্রবলেম হলে বা কোনো দরকার হলে তাকে ফোন দিতে। আমি ফোন দিইনি, আমি ইমেলে জিজ্ঞেস করেছিলাম জায়গাটি কোথায়। যেহেতু তিনি লেখেননি, পরে তিনি বলেছেন এটি বরগুনা জেলার পাথরঘাটা থানায় এবং হরিণঘাটা নামের একটি স্থানের পরিত্যক্ত একটা হাসপাতাল। পরে নতুন পৌরসভা হয় ওখানে এবং নতুন করে 50 বেডের হাসপাতাল করা হয়। এটি অনেক পুরনো। সুতরাং উনি যেহেতু লিখেছেন, আপনারা কেউ গিয়ে বা আপনারা কেউ পরিচিত কেউ সেখানে থাকলে তার কাছ থেকে খোঁজ নিতে পারেন। আমরা চলে যাবো কিছু SMS-এ এবং আমি দেখতে পাচ্ছি অলরেডি নাজমুল আমাকে SMS করেছেন এবং লাস্ট স্টোরি তার কাছে নাইস লেগেছে। আপনি আমাদের ফেসবুকে www.facebook.com/bhootasam.com সেখানে গেলে এই অ্যাম্বুলেন্স, এই হসপিটাল, এই জায়গার ছবিগুলো দেখতে পাবেন।
এবং সে প্রত্যেকটা ছবি আপনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে পারবেন এবং যে ঘটনাটা আমি পড়লাম সেই ঘটনাটা মনে করবেন এবং আরো ভালোভাবে ফিল করতে পারবেন। ছবিগুলো রাতের হলে হয়তো আরো ভালো হতো, বাট দিনের হওয়ার কারণে সুবিধা যেটা হয়েছে আপনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে পারবেন। কণা এবং দীঘি খুলনা থেকে আমাদের এসএমএস করেছেন এবং আমাদেরকে তিনি বলেছেন যে ইমেলগুলো অনেক ভালো হয়। হ্যাঁ, আমি ইমেল লিখতে বলি আপনাদেরকে, ফাটাফাটি কিছু ঘটনা আমাদেরকে পাঠিয়ে দিন। ফ্যাবিও আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন এফএইচ আবরার, এছাড়াও এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আমাদেরকে মোহাম্মদপুর থেকে আকাশ, এছাড়াও বাদল আমাদের জগন্নাথ হল ঢাকা ইউনিভার্সিটি থেকে এসএমএস করেছেন, লিখেছেন ভেরি নাইস। বাবু আমাদের এসএমএস করেছেন যশোর থেকে, লিখেছেন নাইস। ফুয়াদ, আমি আর আমার ফ্রেন্ড নূর হাসিব একসাথে শুনছি, অনেক ভয় লাগছে। ফারিহা আমাদের এসএমএস করেছেন, হ্যালো হাউ আর ইউ, আমি আর আমার আন্টি মিলে শুনছি, সেকেন্ড স্টোরিটা নাইস ছিল। এছাড়াও আমাদেরকে শ্রাবণ এসএমএস করেছেন সিলেট থেকে, অ্যামেজিং শো লিখেছেন তিনি। স্নিগ্ধ আমাদের এসএমএস করেছেন ঢাকা থেকে, এবং আপনাদের ইমেল করতে পারি না কেন, আমাদের ইমেল করার চাইতে সহজ কিচ্ছু নেই। আপনি ওয়েবসাইটে গেলে এবং www.radiofutki.fm এখানে গেলে, আমাদের ফেসবুক পেজে গেলে, যে কোনো জায়গা থেকে গেলে আপনি আমাদের ইমেল অ্যাড্রেসটা পেয়েই যাবেন এবং আপনি লিখে নিতে পারেন। আমি একদম বানান মানে স্পেলিংটা বলে দিচ্ছি, bhotfm@radioforti.fm, খুব ইজি। আমাদেরকে ছাড়া দেখতে পাচ্ছি অ্যাপি এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে হীরা উত্তরা থেকে। রাজু আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে মোকাররম চকবাজার চিটাগং থেকে। এছাড়াও রাফিউল আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে নাজ ধানমন্ডি থেকে। রাফিউল নাকি ভয়ে জমে যাচ্ছেন, ওকে। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি তিথি এসএমএস করেছেন লক্ষ্মীপুর থেকে, নাহিদ আমাদের এসএমএস করেছেন। আমাদের কি একটা অদ্ভুত দায়িত্ব দেখুন চিন্তা করে, যে আপনারা ভয় পেলে আমাদের নিজেদের কাছে সার্থক হয়, মানে মানুষকে ভয় দেখ, মানুষ যদি ভয় পায় তাহলে নিজেরা নিজেদের ভালো লাগে, খুব অদ্ভুত ব্যাপার। বাট আপনারা আমাদের সঙ্গে আছেন আশা করছি। আপনারা এসএমএস করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI, ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। ইমেল করতে হলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhotfm@radiofutki.fm, which is bhotfm@radiofutki.fm। আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড থাকার চাইলে চলে যান www.facebook.com/radiofutki এবং www.facebook.com/bhotfm.rasel, এই দুটো অ্যাড্রেসে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথি ফার্নানের কাছে, তার কাছে একটা ঘটনা শুনে আসবো, সুতরাং আমাদের সঙ্গেই থাকুন। ফার্নান, আপনি এসেছেন পুরান ঢাকা থেকে, উই নো দ্যাট, এবং আমাদের যারা অলরেডি ভিডিও দেখেছেন তারা অলরেডি জেনে গেছেন, আমরা আপনার ঘটনা শুনি।
হ্যালো লিসনার্স, আমি ফার্নান, আজকে রাসেল ভাই আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা মূলত আমাকে একজন দেশের বাইরের একজন আমাকে শেয়ার করেছেন, এবং উনি যেটা একজন আমেরিকান এবং উনি এখন নিউ মেক্সিকোতে থাকে, এবং ওনাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা মেক্সিকো থেকে ওখানে এসেছেন, এবং ওনার সাথে আমার বাংলাদেশের একটা এনজিওতে পরিচয় হয়, এবং একটা পর্যায়ে সে আমি ওনাকে বলি আমাদের দেশের একটা ভূত এফএম প্রোগ্রামটার কথা বলি, তখন উনি আমাকে বলেন যে ওনার বাবার একটা প্যারানর্মাল ঘটনা উনি আমার সাথে শেয়ার করেন, এবং যেটা মেক্সিকোতে ঘটেছিল প্রায় 30 ইয়ার্স আগে। তো সেই ঘটনাটা আজকে আমি শেয়ার করব। আর এই ঘটনাটা মানে আমার কাছে যেটা মনে হয়, আমাদের দেশে যেমন বেশ কিছু প্যারানর্মাল ঘটনা আমরা মানে রেগুলার সচরাচর শুনে থাকি, একটু ডিফারেন্ট মনে হয়েছিল আমার কাছে। তো এই জন্য আমি যেটা চিন্তা করেছি সেটা মানে প্রতিফেম আজকে শেয়ার করা যায় এমন একটা ঘটনা। তো আমি ঘটনায় চলে যাচ্ছি। তো ঘটনাটা হচ্ছে মেক্সিকোর প্রত্যন্ত গ্রাম অঞ্চলের একটা ঘটনা, এবং এই গ্রাম সম্পর্কে একটু পরিচয় আমার দিতে হবে। এই গ্রামের যাওয়ার পথে অনেক বড় একটা হাইওয়ে পড়ে, এবং এই হাইওয়েটার দুপাশে ছিল অনেক বড় বড় পাহাড়, এবং ঠিক সেই পাহাড়গুলোর একটা জায়গায় ছিল একটা কোল মাইনিং, মানে কয়লার একটা খনি, এবং যেখানে আন্ডারগ্রাউন্ড মাইনিং করা হতো, মানে যেখানে ছোট ছোট সুড়ঙ্গ খুঁড়ে এবং সেটার ভিতর থেকে কয়লা উত্তোলন করা হতো, এরকম একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি এখানে ছিল। এবং যেটা হয় যে এই যে হাইওয়েটা ঠিক একটা জায়গায় কোম্পানিটা ছিল এক সময়, এবং এখানে রেগুলার প্রত্যেক দিনের মতো কাজ হতো, এবং একটা সময় যেটা হয় যে কোনো একটা দুর্ঘটনা ঘটে এই কোল মাইনিং এর সাথে, এবং এর ফলে যেটা হয় যে এখানে প্রায় 95% মানুষ যারা কাজ করছিল এই আন্ডারগ্রাউন্ড মাইনিং এর মধ্যে তারা সবাই মারা যায়, এবং প্রচুর বিস্ফোরণ হয় এখানে, এবং এর ফলে যারা ওই আন্ডারগ্রাউন্ড মাইনিং এ যারা বিভিন্ন সুড়ঙ্গগুলোর ভিতরে কাজ করতেছিল সবাই একসাথে মারা যায়। এবং এরপরে অনেক চেষ্টা করার পরেও কারো ডেড বডি সেখান থেকে পাওয়া যায়নি, কেননা সবাই মানে পুড়ে যায় তাদের ডেড বডি। এবং এরপর যেটা হয় যে ওই কোম্পানি যেটা করে যে পুনরায় এটাকে রিস্ট্রাকচার করতে চায় এবং নতুনভাবে আবার তারা মানে এটাকে ফর্ম করতে চায়। কিন্তু যখনই তারা কোনো বাইরে থেকে লোক এনে এটাকে মানে কাজ করানোর চেষ্টা করে, মানে জিনিসগুলোকে আবার ঠিক করার চেষ্টা করে, কিন্তু তারা মানে সবসময় জিনিসটা ফেল করতে থাকে, মানে কোনোভাবেই তারা কাজটা কমপ্লিট করতে পারে না। কারণ অনেক ধরনের দুর্ঘটনা ঘটতে থাকে এবং অনেক ধরনের ওখানে যারা কাজ করে তারা বিভিন্ন ধরনের খারাপ খারাপ স্বপ্ন দেখতো, এরকম অনেক ঘটনাই ঘটে। এবং শেষ পর্যায়ে যেটা হয় যে ওই যে যে কোম্পানিটার লিজ নিয়েছিল কাজটা, তাহলে সেই কোম্পানির যে ওনার সে মারা যায়। এবং এখানে যে কস্ট এত বেড়ে গিয়েছিল যে তারা যেটা ফাইনালি যেটা ডিসিশন নেয় যে তারা এটা মানে কন্টিনিউ করবে না, তো এটা একটা অ্যাবান্ডেন জায়গায় পরিণত হয় এবং এটা একটা রেস্ট্রিক্টেড জায়গা থাকে। এবং এই কোম্পানিটা বন্ধ করে দেওয়ার পরপর যেটা হয় যে এখানকার যারা লোকাল গ্রামের লোকজন তারা তাদের মধ্যে একটা মিথ প্রচলিত হয়ে যায়, এই স্পেসিফিক্যালি কোল মাইনিং এই কোম্পানিটা মানে যে কারখানাটা ছিল এখানে এটা নিয়ে একটা মিথ প্রচলিত হয়ে যায়। তারা এই এই স্পেসিফিক এই কারখানাটা নিয়ে অনেক ধরনের কথাবার্তা বলতে থাকে। তারা বলে যখন তারা রাতের বেলায় এই স্পেসিফিক যে হাইওয়েটা দিয়ে ক্রস করে তখন তারা অনেক ধরনের সাউন্ড শুনতে পায়, অথচ সেটা কিন্তু অ্যাবান্ডেন্ট এবং এটার ভিতরে কেউ থাকে না এখন আর। অনেকে সাউন্ড শুনতে পারে, অনেকের গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায়। আবার সব থেকে একটা কমন মিথ প্রচলিত ছিল ওখানে যে ওখানে নাকি দেখতো রাতে যদি কেউ ওই হাইওয়েটা দিয়ে গাড়ি মানে ড্রাইভ করতো, তারা দেখতো যে ওখানে রাতের বেলা মানে কোন একজন মানুষ ঘোড়ায় বসে আছে, মানে কালো একটা ঘোড়ায় বসা এবং কালো আলখাল্লা পরা, এবং ঠিক ওই ঘোড়াটার পিছনে তিন চারটা নেকড়ে ঘোড়াটাকে ফলো করে যাচ্ছে। এরকম অনেক মিথ সেখানে প্রচলিত ছিল। তো আমাকে যে ঘটনাটা শেয়ার করেন, তার বাবা ছিল একজন ঘোড়ার ফার্ম ছিল তার, এবং উনি যেটা করতেন যে ঘোড়া সাপ্লাই করতেন বিভিন্ন গ্রামে। তো উনি একদিন যেটা হয় যে বেশ কয়েকটা ঘোড়া নিয়ে তার ট্রাকটাকে নিয়ে এসে সেই গ্রামের দিকে যেটা থাকে ঘোড়া সাপ্লাই দেওয়ার জন্য। এবং একটা পর্যায়ে যেটা হয় যে রাস্তায় যেটা হয় যে সন্ধ্যা হয়ে যায়, এবং রাসেল ভাই তখন যেটা হয় যে এখনকার মতো জিপিএস ছিল না, তখন যেটা হয় যে রোড অ্যাটলাস ফলো করে জায়গাগুলোকে চিনতে হতো। এবং যেটা হয় যে আর মানে ওনার যে ফাদার ছিলেন, যিনি ছিলেন মানে ওই ট্রাকটা চালাচ্ছিলেন, তার এই সম্পর্কে কোনো ধারণা ছিল না যে এই রাস্তাটা হন্টেড অথবা এখানে এরকম কিছু দেখা যায়। তো সে যেটা করে যে অন্য ওয়ে না চুজ করে এই ওয়েটা দিয়ে সে গ্রামের দিকে যেতে থাকে। এবং ঠিক সেই কোল মাইনিং এর যে রাস্তাটা, যখন সে সেই জায়গাটা দিয়ে ক্রস করতে যাবে ঠিক তখনই তার ট্রাকের স্ট্রাক মানে স্টার্টটা বন্ধ হয়ে যায়। এবং হঠাৎ করে তার পেছনে যে খাঁচার ভিতরে ঘোড়াগুলো রাখা ছিল ঘোড়াগুলো প্রচণ্ড জোরে চিৎকার করা শুরু করে, এবং মনে হচ্ছিল যে ঘোড়াগুলো কিছু একটা খারাপ কিছু দেখে ফেলেছে এরকম। এবং সে সাথে সাথে গাড়ি থেকে নেমে চারিদিকে ভালো মতন দেখে, টর্চ লাইট জ্বালিয়ে যে কিছু আছে কিনা, দেখে যে না কিচ্ছু নেই, কিন্তু ঘোড়াগুলো তখনও প্রচণ্ড জোরে চিৎকার করছে। এবং সে তার গাড়ির প্রত্যেকটি ইকুইপমেন্ট ভালো মতো চেক করে, দেখে যে সব কিছু ঠিক আছে, কিন্তু তারপরেও গাড়ি স্টার্ট নিচ্ছে না। এবং একটা পর্যায়ে অনেক চেষ্টার পর গাড়ি শেষ পর্যন্ত স্টার্ট নিল। এবং যখন সে মানে স্টার্ট করার পর গাড়িটা চালানো শুরু করলো, ঠিক তখনই তার চোখে পড়লো যে পেছনের দিকে মানে তার মিররে ধরা পড়লো যে পেছনের দিকে মনে হচ্ছে কোনো একজন মানুষ কালো অনেক বড় একটা ঘোড়ায় বসে আছে, এবং সম্পূর্ণ তার শরীর কালো একটা আলখাল্লা পরা এবং তার চেহারা একটুও দেখা যাচ্ছে না, কিন্তু তার জলজল করা দুটো চোখ তার চোখে ভেসে উঠলো আয়নাতে। এবং তখন সে যেটা করলো যে প্রচণ্ড জোরে গাড়িটাকে চালানো শুরু করলো, এবং একটা পর্যায়ে সেই রাস্তাটা ক্রস করে সেই ঘোড়ার খামারের দিকে চলে গেল যেখানে সে ঘোড়াটা সাপ্লাই দিবে। এবং সে যখন ঘোড়াগুলো সাপ্লাই দিয়ে চলে আসবে তখন সেই ঘোড়ার মানে ঘোড়ার খামারের যে মালিক তাকে জিজ্ঞেস করলেন যে আসলে আমি এরকম একটা কিছু দেখেছি, এখানে কি কোনো প্রবলেম আছে না, এটা কি কোনো মানুষ ছিল আসলে, মানে আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম এই রাস্তা দিয়ে আসার সময়। তখন সে ফার্স্টে কিছু বলতে চাইল না, পরে তখন সে বলল যে আসলে রাস্তাটা তো খুব ভালো না, আমরা গ্রামের যারা এখানে বসবাস করি তারা কখনই এই ওয়েটা ফলো করে আসি না, আমরা অন্য একটা রাস্তা দিয়ে আসি, তা আপনি তো অন্য কোনো একটা অন্য একটা রাস্তা দিয়ে আসতে পারতেন। তো তখন তারপর সে বলে যে হ্যাঁ, এরকম আমাদের যে কোল মাইনিংটা ওখানে আছে এটা নিয়ে অনেক ঘটনাই আমাদের এখানে প্রচলিত। এবং একটা ঘটনা তখন সে আমাকে যে ঘটনাটা শেয়ার করেছেন তার ফাদারকে শেয়ার করেন, এবং ওই ঘটনা হচ্ছে এইরকম যে তাদের খামারের বেশ কয়েকটা ঘোড়া এবং একজন রাখাল, যেটা হয় যে ওই কোল মাইনিং এর পাশে অনেক বড় মানে মাঠ ছিল, সেখানে মানে চড়তে গিয়েছিল ঘোড়া, এবং তারা ঠিক সন্ধ্যার পরে সবসময় চলে আসে ব্যাক করে, কিন্তু সেদিন যেটা হয় যে সেই ঘোড়াগুলা এবং সেই রাখাল আর ফিরেনি। এবং তারা যেটা করে যে যেহেতু রাখালও ফিরেনি এবং তারা যে ওই রাখাল এবং ঘোড়ার খোঁজ করার জন্য ওনাদের গ্রামের থেকে প্রায় দুই তিনজন লোক এবং ওই গ্রামের একজন প্রিস্ট ছিল, ওনার মানে তিন চারজন মিলে সে ঘোড়ার খোঁজ করতে বের হয় এবং তাদের সাথে ছিল একটা রাইফেল। এখন তাদের হাতে লণ্ঠন ছিল এবং কারো হাতে ছিল মশাল, এবং সেটা সেগুলোকে নিয়ে তারা সেই মাঠের দিকে যেতে থাকে, গ্রামের সেই মাঠ, কোল মাইনিং এর পাশে যে মাঠটা সেই মাঠের দিকে। এবং তারা যখন সেখানে পৌঁছায় অনেক খোঁজাখুঁজি করার পরেও তারা সেই রাখাল এবং ঘোড়ার কোনো খোঁজই পায় না, এবং একটা পর্যায়ে তারা তাদের চোখে পড়ে ঘোড়ার বেশ কিছু গোবর। এবং সেটা হচ্ছে যে ঠিক কোল মাইনিং এর যে গেটটা, গেটটা মানে যেটা মানে সিলবেলা করে বন্ধ করে দেওয়া, ঠিক সেই গেটটার পাশে। এবং সব থেকে আজব বিষয় ছিল যে সেই গেটটার মানে সবসময় বন্ধ থাকে এবং একটা রেস্ট্রিক্টেড এরিয়া, কেউ ভয়েও সেখানে যায় না, কেননা অনেকের ধারণা সেই কোল মাইনিং এর ভিতরে যদি কেউ ঢুকে সে আর কখনো মানে সেখান থেকে ফিরে আসে না, সে সেখানেই মানে হারিয়ে যায়, মিসিং হয়ে যায়, এরকম অনেক ধারণা। তো তারা যখন ওটা দেখলো যে ওটার গেটটা খোলা, তখন তারা বেশ মানে ভয় পাওয়া শুরু করলো যে আসলে ঘটনাটা কি, এটার ভিতরে তো কেউ যায় না, আজকে গেটটা কেন খোলা এবং এটার পাশে ঘোড়ার বেশ কিছু গোবর পড়ে আছে। তখন তারা চিন্তা করলো হয়তো বা ওই রাখাল ঘোড়াগুলোকে নিয়ে ওই কোল মাইনিং এর ভিতরে ঢুকেছে। তো এটা দেখার জন্য তারা কোল মাইনিং এর ভেতরে ঢুকে, এবং কোল মাইনিং এর ভেতরে যখন ঢুকে তারা বেশ কিছু সুরঙ্গ তাদের চোখে পড়ে, এবং ভেতরে এত পচা বাজে পোড়া গন্ধ ছিল সেটা মানে একদম অসহ্য লাগছিল তার কাছে। এবং সব থেকে আজব বিষয় ছিল মাইনিং এর ভেতরে এত ঠান্ডা, বাইরে থেকে আরো প্রায় 3-4 ডিগ্রি মানে টেম্পারেচার নেমে গেছে, এরকম প্রচুর ঠান্ডা এবং প্রচুর বাজে গন্ধ। এবং তারা যখন একটা পর্যায়ে সেই সুরঙ্গটার পাশে এসে দাঁড়ালো, তারা তাদের চোখে মশালের আলোয় যেটা ধরা পড়লো সেটা হচ্ছে যে কোল মাইনিং এর ঠিক ভেতর থেকে যে গর্তগুলো সেখান থেকে মনে হচ্ছে দুটা অঙ্গারের মতো একটা আলো ভেসে আসছে, এবং সেটা আস্তে আস্তে দুটা থেকে চারটা, চারটা থেকে ছটায় পরিণত হলো। এবং একটা সময় মশালের আলোতে তারা দেখতে পেল তাদের চোখের সামনে 3-4টা অনেক বড় বড় আকৃতির নেকড়ে। ওগুলোকে নর্মাল যে নেকড়ে সেগুলোর থেকে মানে হাইটও বেশি ছিল এবং মানে আকার আকৃতি অনেক বড় ছিল, এবং ওগুলো প্রচন্ড গড়গড় শব্দ করে তাদের চোখের সামনে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে তাদেরকে এখনই সেগুলো মেরে ফেলবে। এবং তারা যেটা তখন চেষ্টা করলো, এর হাতে যে রাইফেলটা ছিল সেটা দিয়ে মানে গুলি করার চেষ্টা করলো, কিন্তু তখন সেই রাইফেলটা কাজ করছে না, অথচ রাইফেলটা কিন্তু তখন মানে ঠিকই ছিল যখন তারা ভিতরে ঢুকে। এবং আরেকটা কথা এখানে আমি বলবো যে ওই স্পেসিফিক এলাকাটাতে কোনো ওয়াইল্ড অ্যানিমেলস আগে থেকে ছিল না, কিন্তু তারপরে এই নেকড়েগুলো কোত্থেকে আসলো তারা মানে কিছুই বুঝতে পারেনি, এবং ওইগুলো দেখতে এতটা ভয়ানক ছিল যে মানে এটা তারা প্রচন্ড ভয় পেয়ে যায়। এবং একটা পর্যায়ে তারা যেটা ফিল করলো যে তাদেরকে ঘিরে একটা ঠান্ডা বাতাস তাদেরকে ঘিরে মানে সার্কেল করছে বারবার তাদেরকে, তখন ওই প্রিস্ট যে ছিল তাদের সাথে উনি বুঝতে পারলো যে এটা আসলে কোনো মানে নেকড়ে না, হয়তো বা কোনো খারাপ কিছু একটা এই কোল মাইনিং এ থাকে, মানে খারাপ কিছু ওইটা হয়তো বা নেকড়ের রূপ ধরে তাদের চোখের সামনে আসছে। এবং সে তখন সাথে সাথে বেশ কিছু মন্ত্র পড়া শুরু করলো নিজেদেরকে রক্ষার জন্য, কারণ আর কোনো রক্ষা কিছু তাদের কাছে নেই। এবং সাথে সাথে মন্ত্র পড়ার সাথে সাথে সেই নেকড়েগুলা প্রচন্ড জোরে জোরে ডেকে উঠলো, এবং একটা পর্যায়ে তাদের হাতের যে লণ্ঠন এবং মশালের আলো নিভে গেল। সে তখনও জোরে জোরে মন্ত্র পড়ছিল এবং তার কাছে মনে হচ্ছিল তারা সবাই একটা মানে গুহায় ফেসে গেছে এবং এখান থেকে বের হওয়া কোনোভাবেই সম্ভব না। ঠিক বেশ কিছুক্ষণ পর গ্রামের ভিতর থেকে আরো বেশ কয়েকজন লোক হাতে মশাল নিয়ে তাদেরকে খোঁজার জন্য সেই কোল মাইনিং এর ভিতরে ঢুকলো। ওই গ্রামের লোকজন যখন কোল মাইনিং এর ভেতরে ঢুকলো তারা দেখলো যে ভেতরে কিছু নেই, ভেতরে ঠান্ডা একটা পরিবেশ, দুজন লোক সেখানে সেন্সলেস অবস্থায় পড়া, এবং তাদের যে মশাল ছিল সেটা নেভাচ্ছিল, এবং যেই জায়গাটা মানে যেই সুরঙ্গটার ভিতরে তারা মানে ওই নেকড়েগুলোকে দেখেছিল সেখানে কিছু কঙ্কালের মতো কিছু একটা পড়া, এবং সেগুলো কি ছিল তারা কেউ জানে না, কারণ এটার ভিতরে কেউ সচরাচর আসে না। এবং সব থেকে আজব বিষয় ছিল রাসেল ভাই যেটা যে এখানে যে প্রথমে যে রাখালের খোঁজে আসলো সবাই এবং কিছু ঘোড়ার খোঁজে আসলো তাদেরকে তো আর কখনই পাওয়া যায়নি, এবং সব থেকে ভয়ানক বিষয় ছিল এটাই যে যেই প্রিস্টটা ওখানে ছিল তাদের সাথে মানে সবাই ঠিক ছিল কিন্তু প্রিস্টটাকেও আর কখনো খুঁজে পাওয়া যায়নি। তো এটাই ছিল একটা সবচেয়ে মিস্ট্রিয়াস একটা বিষয়, এবং এটা আসলে কেউ আর বের করতে পারেনি, এবং সবাই ঘটনার পর থেকে যেটা হয় যে ওই কোল মাইনিং এর ভিতরে ভুলেও কখনো তারা যেত না, এবং এটা ছিল অনেক আগের একটা ঘটনা, এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ
ভেরি মাচ আপনাকে। এবং আমি দেখতে পাচ্ছি খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন, তারা লিখেছেন নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিং ফোন অ্যান্ড লাইভ কামস অ্যালাইভ উইথ ভূতাসন। আমাদেরকে আসাদ চিটাগং থেকে লিখেছেন, এস এম এস করেছেন আমাদেরকে, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে এসএমএস করেছেন আমাদেরকে এস এইচ আবরার, এবং আসাদ আমাদেরকে জানতে চেয়েছেন যে আমাদের আর অন্য কোনো কিছুর সাথে কোনো কানেকশন, যেটা জানতে চেয়েছেন না আমাদের কোনো কিছুর সাথে কোনো কানেকশন নাই ভাই, ভোদাফোন ইজ ভোদাফোন। বিশাল আমাদের এস এম এস করেছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি যে আরিফ নশিনী থেকে, এছাড়া আমাদেরকে প্রিন্স কচুক্ষেত থেকে এস এম এস করে অনেকেই আমাদের লিখছেন এখানে যে আমরা, আমার কাছে অনেক ঘটনা রয়েছে যে ঘটনাগুলো আমি পাঠাতে চাই, বা অনেক ভালো ঘটনা রয়েছে সেই ঘটনাগুলো আমি শোনাতে চাই। তো ব্যাপারটা হচ্ছে যদি সেরকম কোনো ঘটনা থেকে থাকে, বা সেরকম কোনো ঘটনা যদি আপনার কাছে থাকে, তাহলে আমাদের কাছে পাঠিয়ে দিন। আমাদের কাছে পাঠিয়ে দিতে হলে যেটা করতে হবে, আমাদের অ্যাড্রেসটা তো আপনারা জানেনই, ভূত এফ এম এট দ্য রেট রেডিও ফুটি ডট এফ এম, উইচ ইজ BHWTFM এট দ্য রেট RADIOFORTI.FM, এই অ্যাড্রেসে ইমেল করে দিলেই চলবে। তো আপনারা আপনাদের জানা সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে, আমরা আরো বারো চলে যাবো বাবু ভাইয়ের কাছে আর একটা ঘটনার জন্য, এবং তারপরে আবারও ফিরে আসবো। ইন দ্য মিন টাইম আমাদের এস এম এস করবেন। এর আগে দেখতে পাচ্ছি যে আমাদের ফেসবুকেও অনেকে এখানে লিখছেন, এবং আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে লিখেছেন ইসানিয়াত আহমেদ আমাদের এখানে লিখেছেন, এছাড়াও লিখেছেন আমাদের এখানে মহিদুর রহমান, এম ডি ইউনুস খান, পাপিল চৌধুরী, এছাড়াও জয় বক্সি আমাদের এখানে এস এম এস করছেন, ইজহারুল ইসলাম আমাদের এখানে রয়েছেন, আরবি শেখ আমাদের এখানে আছেন, এবং আমাদের এখানে দেখতে পাচ্ছি তিনি লিখেছেন আমাদের এখানে, এছাড়াও মবি মণি আমাদের এখানে লিখেছেন, দিবাকর রুদ্র, পলাশ খান, এম ডি মঞ্জুর আলম আমাদের এখানে আছেন, তানভীর আহমেদ, মুক্ত মনের পথচারী অয়ন, আব্দুল হাসান, তুষার সহ আরো অনেকেই আমাদের এখানে কিন্তু আছেন। এছাড়াও আমাদের যে রেডিও ফুর্তি পেজ, সেখানে অনেকে দেখতে পাচ্ছি রাজ খান, সুলাইমান হাসান, সুইট ঘুমন্ত কুমার, সুমন ব্যাপারী, সাব্বির হোসেন আবেশ, এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের এখানে এস বি পারভেজ আমাদের এখানে আছেন, আফরিন আক্তার, সিগমা, এছাড়াও সাইমন স্যাম আছেন, আকরাম আমাদের এখানে রয়েছেন, রুকাইয়া মেহজাবিন আমাদের এখানে রয়েছেন, এম ডি আলামিন আমাদের এখানে আছেন, জয় আছেন, ফিরোজ মাহমুদ আছেন, মোহাম্মদ মিজানুর রহমান মিজান রয়েছেন আমাদের সাথে, এছাড়াও দুর্জয় আহমেদ তানিম আমাদের সাথে রয়েছেন, এছাড়াও রয়েছেন লিজা সহ আরো অনেকে। আপনারা যদি চলে আসতে চান এখানে, তাহলে চলে আসুন www.facebook.com/radiofurti এবং www.facebook.com/bhutasam.travel, এই দুটো অ্যাড্রেসে। আমরা চলে যাবো ঘটনায়। আমাদের কাছে এই মুহূর্তে যিনি আছেন বাবু ভাই, তার কাছে সেকেন্ড ঘটনাটা শুনবো।
হ্যাঁ, থ্যাংক ইউ রসুল ভাই। এই কাহিনীটি আমাকে বলেছে নাহিদ খান। নাহিদ খানের বাসা হচ্ছে পল্লবীতে, মিরপুর। কাহিনীটা হচ্ছে নাহিদ খানের স্টুডেন্ট লাইফের কাহিনী। সে তখন কলেজে পড়তো, ব্যাক ইন 90s, এবং সেই সময় আপনার এই যে জায়গাটা, এখন আমরা যেটাকে বলছি যে আপনার উত্তরা, তার সাইডে যে আপনার জায়গাটা যেটাকে বলা হয় আপনার যে আশুলিয়া, এগুলো এরকম ডেভেলপ করে, বেশ খাল বিল টাইপের জায়গা ছিল অনেক। তো তখন নাহিদরা থাকতে হচ্ছে আপনার খিলক্ষেতের কাছে একটা জায়গায়, এবং ওই জায়গাটাও বেশ আপনার পুরনো ছিল আর কি, পুরনো বলতে কি ব্যাকওয়ার্ড ছিল আর কি। এখন যেমন শহর হয়ে গেছে, আলো টালো অনেক বেশি এয়ারপোর্টের কারণে, রেডিসনের কারণে অনেক আলো, তখন এরকম ছিল না জায়গাটা। যাই হোক, তো ওখানে থাকতো নাহিদ খান। নাহিদ যখন ওখানে থাকতো, ওনার পরিচিত বন্ধু বান্ধব ওই এলাকায় ছিল। তো একদিন ওর সাথে একটা মানে মেয়ের অ্যাফেয়ার হয়, তার বেশ ভালো ফ্রেন্ডশিপ থাকে। তো একদিন ওকে দেখা করার কথা বলে, যে ওর উত্তরার কাছে একটা জায়গা আছে, ওই জায়গাটা আপনার একটা খালের মতো, এখন সম্ভবত জায়গাটা সামওয়্যার অ্যারাউন্ড দিয়া বাড়ি টাইপের নাম, এরকম একটা জায়গা আর কি, ওকে ডাকে বলে দেখা করার জন্য। তো নাহিদ আপনার ওখানে ওর এক ফ্রেন্ডকে নিয়ে মুভ করে ওই জায়গায়, সন্ধ্যার দিকে যায়। তো সন্ধ্যার দিকে যে ওখানে মানে আপনার ওই জায়গাটা যেখানে আপনার খাল, সেটার পাশে বসে 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 ওর দুই ফ্রেন্ড মিলে আড্ডা মারতে থাকে, এবং ওই মেয়েটা আসার কথা। তো ফ্রেন্ড ওকে বলে যে তোমার কাছে কি এটা একটু অড লাগে না, এরকম রাতের বেলা এখানে বসে আছে, প্রায় তো রাত হয়ে গেছে, এরকম মানে এরকম নীরব সময় কেউ এখানে আসে দেখা করার মতো অবস্থা না, কারণ জায়গাটা বেশ নীরব এবং মানে আর কি ভালো লাগছে না আমার কাছে। তো নাহিদ বলতেছে যে ওরা গাড়িতে করে আসবে, সো ডোন্ট ওয়ারি, তো আমরা জাস্ট দেখা করবো এখানে, ইটস ওকে। ওদের একটা মোটরসাইকেল ছিল তখনকার, আপনার 800 মোটরসাইকেল। তো বলছে যে এখানে অসুবিধা নাই, দেখা করে চলে যাবো। তো ওর ফ্রেন্ডটা এক পর্যায়ে বলে যে দেখ আমার কাছে ভালো লাগতেছে না, আমি চলে যাই। তো কথা কথা ওদের দুজনের মধ্যে মানে বেশ বাকবিতণ্ডা হয়। ফ্রেন্ডটা বলে যে আচ্ছা ঠিক আছে আমি চলে যাই, আমার তোর লাগবে না, আমি আমার মতো চলে যাই। তো ওখান থেকে ওর ফ্রেন্ড রাগ করে চলে যায়, এবং নাহিদ কিছুক্ষণ চিন্তা করে যে ও যাচ্ছে সামনে যে ওখানে কি বাস গাড়ি কিছু পাবে কিনা। তো তারপরে যেহেতু রাগ, তার সে ওটা কেয়ার করে না, কারণ সে ইগালি ওয়েট করতেছে তার সেই গার্লফ্রেন্ডের জন্য যে আসবে। আর নাহিদের একটা ব্যাপার ছিল, যখন ওর যে জিনিসটা বলে নেওয়া দরকার ছিল আগেই, যে নাহিদের ফ্যামিলিতে কিছু কার্স ছিল। এই কার্সটা হচ্ছে নাহিদের মা ওকে সবসময় মানে খুব দোয়া দুরুদ পড়ে রাখতো এবং বলতো যে তুমি একা কোথাও থাকবা না, মানে ও এই জিনিসগুলো অ্যাভয়েড করতো। গ্রামের বাড়িতে গেলেও ওকে দেখা যেত যে আপনার মানে ঘর থেকে বেরোতে দিত না রাতের বেলায় সব, তো কখনো সেই জিনিসটা সে মানে আপনার ই করেনি আর কি, মানে বাপ মার সাথে খুব ক্লারিফাই খুব একটা করেনি। সে শুনছে যে একটা কার্স ছিল ফ্যামিলি, অনেকেই আমাদের এই জিনিসটার সাথে হয়তো পরিচিত আছেন, যে অনেকেই বলে যে ফ্যামিলিতে একটা কার্স থাকে এরকম
এরকম অনেকে আছে, হ্যাঁ বিশ্বাস করেন এটা।
তো যখন রাত হয়ে যায় তখন সে নাহিদ আপনাকে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে তখন, তো ওই সময় নাইনটিজে রাসেল ভাই যারা মানে আপনার ইন্টারমিডিয়েট পাস করা ছেলেপেলেরা নিজেদেরকে বেশ বড়ই মনে করত। এখন দেখা যাচ্ছে যে সবাই মানে বাচ্চা, আমিও আরো ছোট বয়সে চলে গিয়েছি বিদেশে, তো এরকম সময় আর কি মানুষ তখন মনে করতো বেশ বড়। তো নাহিদও নিজেকে বেশ গ্রহণ মনে করতো আর কি। তো যখন একলা কিছুক্ষণ থাকার পরে তাকে কিছুটা ভয় পেয়ে বসে, কারণ জায়গাটা বেশ একলা, বসার মতো একটা ছোট জায়গা আছে, উঁচু একটা বেঞ্চির মতো এখানে বসে আছে, কিন্তু আশেপাশে কেউ নাই, অন্ধকার হয়ে গেছে। এক পর্যায়ে ভাবে যে কি আসবে, এবং ওই সময় তো আপনার মোবাইল ফোনের যুগ না যে কল দিয়ে তাকে দেখবে। এক সময় সে নিজেই মনে করে যে আমি এখান থেকে মুভ করে চলে যাই। তো তখন রাত 8টার মতো বেজে গেছে প্রায়, 7:30-8টা। তো এই সময় সে আপনার এক সময় যখন সে মেয়েটা না আসে, সে রওনা দেয় আপনার মোটর বাইক নিয়ে। তো যখন আসতেছে হঠাৎ করে সে একটা জায়গায় দেখে যে রাস্তার দুই পাশ থেকে ঝোপ এসে মানে রাস্তাটার উপরে মানে লেগে গেছে আর কি, মানে আকাশটা দেখা যায় না অতটুকু জায়গা, বেশ কিছু মানে ধরেন 50 ফিট বা 100 ফিট রাস্তা, আপনার উপরে দুপাশের গাছ এসে থেকে গেছে। ওইটা যখন সে পার হয় হঠাৎ সে দেখে যে ওই ওখানে মানে রাস্তার মাঝখানে মনে হচ্ছে একটা মানুষ পা ছড়ায় বসে আছে, এবং মানে বেশ মানে মানে গায়ের মধ্যে মনে হচ্ছে ছালার মতো পরা আর কি, মানে পাগল টাইপের যেরকম থাকে সেই টাইপের রাস্তার মধ্যে। এবং সে যখন আরেকটু কাছে যায় হেডলাইটের আলো দেখতে পারে যে একটা মেয়ে মানুষ। তো ও কি করে ব্রেক করে আপনার দাঁড়ায়, ব্রেক করে দাঁড়ায়, হর্ন দিতে থাকে সরার জন্য, পেছন ফিরেছিল ওর হর্নের শব্দ শুনে ওই মেয়েটা ঘুরে তাকায়। ঘুরে যখন তাকায় সে দেখে যে পুরো চেহারাটা কালো, মনে হচ্ছে ঝলসানো চেহারা, মানে অ্যাসিড দিয়ে ঝলসা দিলে যেরকম সেই টাইপের একটা চেহারা। তো প্রচন্ড ভয় পায় সে, প্রচন্ড ভয় পায়, এবং ও মনে করে যে দোয়া পড়ে, অজান্তে দোয়া পড়ে। এবং ওই সময় দেখে যে ওইটা ক্রল করে রাস্তা থেকে মানে পাশের ঝোপে ঢুকে গেল, মানে ক্রল করে মানে হামাগুড়ি দিয়ে যেভাবে চলে যায় ওইভাবে তাড়াতাড়ি চলে গেল। তো ভয়ে একদম আপনার ঘাম ছেড়ে যায়, সে তখন মোটর বাইক খুব স্পিডে টানে এবং ট্রেনের সেখান থেকে বেরিয়ে একসময় তার এলাকায় আসতে সক্ষম হয় আর কি। তো ওর এলাকায় যখন ও ফিরে আসে আপনার কিরকেতের ওখানে, তখন ওই জায়গাটাও নিঃসুতি হয়ে গেছে আপনার, তখন এখানে নাকি কাঁচা বাজার টাজার বসতো কিছু, ওটার পাই দিয়ে যে কোনো মতে ঢুকে সে তার বাসায় আসে। বাসায় এসে প্রচণ্ড তার, ওদের বাসাটা ছিল আপনার একতলা একটা বাড়ি, মানে একটু মানে বেশ বড়, মানে বাগান টাগান ফুলের গাছ টাছ আছে সামনে। ওখানে তাড়াতাড়ি মোটর সাইকেল রেখে সে বাসায় ঢুকে, বাসায় ঢুকে সে তার কিছুই মনে নেই, গোসল টোসল করে ঘুমায় পড়ে। তো ঘুমায় যখন পড়ে রাতের বেলা সে হঠাৎ করে নাকি তার ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে দেখে যে তার মাথার কাছে কে বসে আছে, বসে আছে এবং একটা অবয়ব ছায়া, ছায়া মূর্তি, মানে এটা মানে আপনার পুরোপুরি একটা মানুষ না, মনে হচ্ছে যে দেখা যাচ্ছে না, আবার ছায়া ছায়া মনে হচ্ছে। ঘরের মধ্যে আপনার হালকা আলো ছিল, ডিম লাইটও জ্বলতো না। এর মধ্যে সে উঠে বসে, উঠে বসে সে হঠাৎ করে মানে তাকায়, তাকায় দেখে যে বসে আছে সেটা একটা নারী মূর্তি বোঝা যাচ্ছে, এবং তার মুখটাও বোঝা যাচ্ছে, মুখের মধ্যে চোখ দুটো খুব ভালো মতো বোঝা যাচ্ছে। রাসেল ভাই ইটস লাইক বলছে যে যে কালোর মধ্যে যদি সাদা কোনো চোখ আপনার মানে কেউ খুব বেশি হোয়াইট করে দেয়, জাস্ট লাইক দ্যাট। তো এটা দেখে না চিৎকার দিয়ে ওঠে, চিৎকার দিয়ে ওঠার পরে তার বাসার মধ্যে মানুষজন শব্দ পায়। একটু পরে তার বাবা এসে নক করে, এসে বলে যে কি হয়েছে তোমার, বাসার চিৎকার করতেছে কেন? তো সে তার বাবাকে বলে যে আজকে আমি একটা ভয় পাইছি, বাবার সাথে ফ্রি ছিল বেশ, বলে যে আমি এরকম রাস্তা দিয়ে আসতে গেছিলাম এরকমের মতো, বলে তোমাকে তো নিষেধ করছি, তোমার আম্মা নিষেধ করছে সবসময় তোমাকে, বিভিন্ন রকম আমরা প্রিকশন দিছি যে তুমি যাবা না, তোমাদের আমাদের ফ্যামিলির মধ্যে কিছু সমস্যা হয় ছেলেদের, এটা তোমাকে নিষেধ করা হয়েছে, তুমি কেন একলা ওই জায়গায় গেছো? তো শেষ পর্যন্ত বাবাকে এক বছর বলে যে আমার এরকম এক ফ্রেন্ডের সাথে দেখা করার কথা ছিল, রাস্তায় এরকম এরকম হয়েছে। তো তার বাবা তাকে বলে, বাবা তোমাকে তো একটা জিনিস বলা হয়নি যে তোমার আমাদের ফ্যামিলির ছেলেদের উপরে এরকম একটা মানে খারাপ জিনিসের একটা আসর ছিল, এবং এইটা আমরা অনেকদিন মানে আটকায় রাখছিলাম, মানে তাবিজ ই করে আটকায় রেখে দিয়েছিল, সম্ভবত সামহাও এটা তোমাকে পেয়ে গেছে, এবং এটা তোমার তো এখন তোমাকে রি করে ফিরবে আর কি। এরপর থেকে নাহিদের বিশাল সমস্যা হয়, তার পড়াশোনা আপনার মিসগাইডেড হয়ে যায় রাসেল ভাই, মানে সে আর ইউনিভার্সিটিতে আপনার মানে এনরোল করতে পারে না, এবং বেশ কোনো কাজে কর্মে তার মানে আপনার ই হয় না, মানে সে বেশ যেটাকে বলা হয় যে মামেন্ডাম যে থিওরি যেটা হয় সেই জিনিসটা সে হয়ে যায় আর কি, বেশ এলোমেলো টাইপের হয়ে যায়। এবং তারপরে ঘরের মধ্যে পাগলামি করতো, অনেক রকম এলোমেলো করতো, এবং উনি যে ভিশন গুলোর কথা বলছে নাহি, যে ভিশন গুলো যা হতো ওর মাঝে মাঝে মনে হতো যে ছাদের উপর থেকে কেউ ডাকছে তাকে। হ্যাঁ, মানে খুব
ছাদের উপর থেকে,
হ্যাঁ ছাদের উপর, তাদের যে একতলা যে ছাদটা ছিল সেখান থেকে কেউ মানে ডাকছে তাকে।
আচ্ছা,
তো আস্তে আস্তে হেঁটে যখন যেত দেখতো যে ছাদের মধ্যে ওরকম দাঁড়ানো, এবং সে একটা নারী মূর্তি দেখতো, একটা মেয়েকে দেখতো, এবং মেয়েটা সে দেখতো যে দূর থেকে এতটা বা খারাপ লাগতো না, যখনই সামনে যেত দেখতো খুব কুৎসিত চেহারা, কালো রঙের চেহারা, চোখগুলো মানে আপনার সাদা সাদা জ্বলতেছে, ইটস লাইক মানে বিভৎস কিছু একটা জিনিস। এবং পরবর্তীতে অনেক বছর নাহিদ এরকম এসে থাকে, এবং পরবর্তীতে সে ঢাকা শহরের কোন একটা মানে আপনার একজন হুজুরের কাছ থেকে তাবিজ সাবিজ নিয়ে সে মোটামুটি একটু এগুলো থেকে মানে দূরে থাকার প্র্যাকটিস করে, এবং এখনো নাকি তার কিছু কিছু এরকম সমস্যা হয় তাবিজের মোম শেষ হয়ে গেলে বা তাবিজ সাথে না থাকলে নাকি অনেক কিছু এরকম সে দেখে। সো হি গট পজেসড ফর গুড, মোটামুটি তাকে সরায় রাখাটাই কঠিন এখান থেকে আর কি।
থ্যাংক ইউ ভেরি মাচ বাবু ভাই আপনার ঘটনার জন্য। আমরা ছোট বিরতিতে যাচ্ছি এবং বিরতির পরে আবারও ফিরে আসছি, সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
শুনছেন রেডিও ফুর্তি, দেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক 88.0 FM,
ভূত FM, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামোফোন।
ওয়েলকাম ব্যাক, ঘড়িতে সময় রাত 1:27, শুনছেন সব সময় রেডিও ফুর্তি 88.0 FM। আমি রাসেল আছি সাথে, এবং আমার সাথে রয়েছে মাহফুজ, এবং আজকে অতিথিরা। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়, তবে তার আগে আপনাদের পাঠানো কিছু SMS করতে চাচ্ছি। এবং আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে SMS করেছেন, দেখতে পাচ্ছি আসাদ SMS করেছেন আমাদের এখানে বিশাল ঢাকা থেকে, এবং আমাদের এখানে দেখতে পাচ্ছি যে তিনি বলছেন যে তিনি ঘটনা শুনেন বাট কখনো মুখোমুখি হননি। আরিফ নরসিংদী থেকে আমাদের SMS করেছেন, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি এছাড়াও প্রিন্স কচুঘাট থেকে SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি, এছাড়াও মুহিদ গাজীপুর থেকে আমাদের SMS করেছেন, দেখতে পাচ্ছি জামালপুর থেকে প্রিন্স বাবু, এছাড়া আমাদেরকে SMS এখানে দেখতে পাচ্ছি ফেসবুকে অনেকে কমেন্ট করছেন। আমাদের এখানে যারা কমেন্ট করছেন তাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি আদিব ইহসান, এছাড়াও সাইমন স্যাম আমাদের এখানে কমেন্ট করেছেন আমাদের এখানে রয়েছে গাংচিল দুরন্ত, সাইমন স্যাম আমাদের এখানে কমেন্ট করেছেন, পিঙ্ক লোটাস আমাদের এখানে কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি আমাদের এইখানে, অবুজ মন, এছাড়া আমাদের এখানে দেখতে পাচ্ছি কমেন্ট করেছেন, দেখতে পাচ্ছি এখানে সুমন সরকার, এবং SMS করেছেন আমাদের এখানে দেখতে পাচ্ছি রাসেল ভুঁইয়া সহ আরো অনেকে আমাদের এখানে ফেসবুকে অনেকেই আছেন, এবং ফেসবুকে দেখতে পাচ্ছি যে অনেকেই এখানে যারা কমেন্ট করছেন, এবং দেখতে পাচ্ছি যে নামটা আপনার পড়তে পারছি না, প্রথমে যে কমেন্টটা সেটাই নামটা পড়তে পারলাম না। এছাড়াও দেখতে পাচ্ছি যে ভূত বলে কিছু নেই, কোথায় দেখলাম জিন আছে লিখেছেন, এটা হচ্ছে রূপা। হ্যাঁ রূপা, অনেকে আপনার সাথে অনেকেই একমত, এবং অনেকে মানে সবাই একমত হবেন বলে আমার মনে হয়। আমাদেরকে দেখতে পাচ্ছি যে আশরাফ লিখেছেন আজকের কাহিনীগুলো অনেক ভয়ের, হবিগঞ্জ থেকে তিনি SMS পাঠিয়েছেন, কমেন্টটি করেছেন। মনিরুজ্জামান মনি আমাদের এখানে দেখতে পাচ্ছি কমেন্ট করেছেন আমাদের এখানে দেখতে পাচ্ছি, জে বি রিফাত, এছাড়াও দেখতে পাচ্ছি মিল্টন আমাদের এখানে আছেন, অবুজ মেহেদি আমাদের এখানে রয়েছেন, রব রনি মন্ডল ইতিহাসের পাতায় ফাহিম সহ আরও অনেকে কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং তার কাছে আমরা তার ঘটনাটা শুনব। আপনার ঘটনাটা যদি আমাদের একটু ছোট্ট করে বলতেন আমরা শুনতে, আপনার ঘটনাটা খুব তার আগে জানি যে আপনি কোথা থেকে এসছেন আরেকবার যদি বলতেন।
হাই লিসনার্স, আমি নিলয়, আমি এসেছি মিরপুর মাজারবাগ থেকে।
ওকে,
আমার স্টোরিটা ভাই বেসিক্যালি 2015 এর জানুয়ারি মাসে লাস্ট ইয়ার কোন একটা ডেল স্টোরি। এটা অ্যাজ ইউজুয়াল রাত্রেবেলা ওই দিন আমি ঘুমানোর জন্য প্রিপারেশন নিতেছিলাম, টাইমটা ছিল প্রায় ভাই 1টার মতো। সো আমি ঘুমানোর জন্য প্রিপারেশন নিতেছি, আমার রুমের বেডের পিছন সাইডে একটা উইন্ডো আছে, তো আমি ঘুমানোর আগে প্রত্যেক দিন এই উইন্ডোর সাথে একটা পর্দা আছে, পর্দাটা একটু ঠিক করে নিই। তো সেই দিন অ্যাকচুয়ালি পর্দাটা ঠিক করার জন্য উইন্ডোটার কাছে গেছি, এখন পর্দাটা ঠিক করতেছি, সাডেনলি অ্যাকচুয়ালি আমার চোখটা একটু বাইরে আকাশের দিকে পড়ে, এখন আকাশের দিকে পড়ার পরে আমার ইয়া যেটা হয় বাইরে 3-4 বিল্ডিং পরে একটা বাসার হুসের সাইডে কমলা শেপের সার্কেল টাইপের একচুয়ালি খুব ছোট একটা সাইজে একটা সার্কেল শেপ ওখানে স্টে করে স্টিল দাঁড়ায় আছে। তো এরকম খুব ইন্টারেস্টিং একচুয়ালি জিনিসটার দিকে তাকায় আছি কয়েক সেকেন্ড, তিন থেকে চার সেকেন্ড আমি দেখতেছি, হঠাৎ করে জিনিসটা অ্যাকচুয়ালি ভ্যানিশ হয়ে গেল তিন চার সেকেন্ড দেখার পরে। তো এরপর আমি জিনিসটা খুব অ্যাকচুয়ালি একটা কিউরিয়াস হয়ে ওই জিনিসটার দিকে তাকায় আবার ভ্যানিশ হয়ে গেল। সো আমি ট্রাই করতেছি নেক্সট টাইম আবার এটাকে দেখা যায় কি না। তো এরপরে ধরো আবার তিন চার মিনিট পরে জিনিসটা আমি আবার দেখতে পেলাম ওই সার্কেল শেপের কমলা শেপটাকে। এইবার ভাইয়া যেটা অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং ব্যাপার যেটা যে ফার্স্ট টাইম আমি যখন যেটা দেখছিলাম সাইজ যতটুকু ছিল, সেকেন্ড টাইম আমি এখন যতটুকু দেখতে পেলাম আগের চেয়ে সাইজটা একটু বেড়ে গেছে। এরপরে ভাইয়া আবার তিন চার সেকেন্ড পরে জিনিসটা ফার্স্ট টাইমের মতো এবার অ্যাকচুয়ালি ভ্যানিশ হয়ে গেল। বাট সেকেন্ড টাইম যেটা হইলো যে এতক্ষণ আমি জিনিসটার একটা দেখতেছিলাম সার্কেল শেপটা, বাট এবার একটা থেকে ওটা দুইটা হয়ে গেছে, বাট দুইটারই একই সাইজ। সো প্রত্যেকবারই দুটো একসাথে হয়ে তিন চার সেকেন্ড টাইমিং নিয়ে একসাথে আসতেছে, এবার ভ্যানিশ হয়ে যেতেছে জিনিসটা। সো এরকম ভাই কন্টিনিউয়াসলি চলতেছে, আমি অ্যাকচুয়ালি বুঝতে পারতেছি না এখানে হইতেছে এটা কি, কন্টিনিউয়াসলি এরকম আসতেছে এবার ভ্যানিশ হয়ে যেতেছে। এরপরে কিছুক্ষণ পরে যেটা দেখতে পাইলাম যে দুইটা ছিল এতক্ষণ, এরপরে কিছুক্ষণ পরে তিন চার সেকেন্ড পরে জিনিসটা তিনটা হয়ে গেল, বাট সাইজটা অনেকটা বড় হয়ে গেছে। আমি বুঝতেছিলাম না যে আমার অ্যাকচুয়ালি হ্যালোসিনেশন হইতেছে নাকি সারাদিন অনেক টায়ার্ড ছিলাম, সো উল্টাপাল্টা রাত্রেবেলা এইসব জিনিস দেখতেছি। সো আমি আমার ডাইনিং রুমে তখন আব্বু আম্মু ডিনার করতেছিল, সো আমি বাবার ডিনার অলমোস্ট তখন ডান, সো আমি ডাকলাম যে একটু রুমে আসো। তো তিন চার সেকেন্ড পরে বাবা আমার রুমে আসলো, বলতেছি যে কি হয়েছে। আমি তখন বলতেছি যে আমার উইন্ডোর কাছে একটু আসো। সো আসতে আসার পরে কোশ্চেন করতেছি কি হয়েছে, আমি বলতেছি যে একটু দূরে দেখো তো কিছু দেখতে পাও নাকি। আমি খালি ওই কথাটা বলছি তখন জিনিসটা আগের মতোই টাইমিং নিয়ে ভ্যানিশ হয়ে গেছে। সো আমাকে জিজ্ঞেস করতেছি যে কই, কিছু তো দেখতে পাইতেছি না। আমি বললাম জাস্ট একটু ওয়েট করো, দেখতে পাবা। এই কথাটা জাস্ট বলছি এরপরেই স্টিল ওই জিনিসটা আবার অ্যাকচুয়ালি বের হইলো ওইখান থেকে, যেমন আগের মতো ভ্যানিশ হইতেছিল। এইভাবে ফার্স্টের সাইজগুলো অনেক বেড়ে গেছে, অ্যাকচুয়ালি মনে হইতেছে যে এক একটা আগুনের গোলার মতো অ্যাকচুয়ালি সাইজ হয়ে গেছে। অনেকটা স্মুথলি মুভ করতে করতে অনেকটা আগে আসছে এই সার্কেল শেপের জিনিসটা। এরপরে আমি বাবারে জিজ্ঞেস করতেছি যে এটা কি অ্যাকচুয়ালি, তো বাবা কিছু বলতে পারতেছে না। সো এরপরে আমার ফ্যামিলির আর যার মেম্বার ছিল, আম্মু আসলো উইন্ডোর কাছে, আমার বড় আপু আসলো, ও আসলে ছিল, আমার মোটামুটি ফ্যামিলি সবাই মিলে ছিল। জিনিসটা দেখলাম যে এমন না যে আমার হ্যালুসিনেশন হইতেছে, আমি রাত্রেবেলা ভুল টুল দেখতেছি এমন না। ফ্যামিলি যে কজন মেম্বার ছিল সবাই অ্যাকচুয়ালি একসাথে আমরা জিনিসটা দেখলাম। আমি সবারই একটা কোশ্চেন ছিল এটা কি অ্যাকচুয়ালি। সাডেনলি আমি থিঙ্ক করি যে আমি দেখি এটা অ্যাকচুয়ালি পিক ক্যাপচার করা যায় নাকি। সো আমি ফোন নিয়ে গ্রিলের বাইরে ফোন নিয়েছি, নিয়ে অ্যাকচুয়ালি পিকটা ক্যাপচার করার ট্রাই করতেছি। বারবার ভাইয়া ফোকাসটা ওইটার উপরে পড়তেছিল, তখনও স্টিল এটা মুভ করতেছে, সাইজ বড় হইতেছে, আগেরবার যতটুকু ছিল স্টিল চলতেছে। এরকম প্রায় 10 মিনিটসের মতো অ্যাকচুয়ালি ভাই এটা হয়েছে, বাট মুভমেন্টটা এটা যেটা ছিল যে খুব স্মুথলি আস্তে আস্তে মুভ করতেছে করতেছে ভ্যানিশ হইতেছে। অ্যাট লাস্ট ভাইয়া আমি ভাবছিলাম এতক্ষণ তো তিনটা হয়েছে, লাস্টে মেবি চারটা পাঁচটা এরকম কিছু একটা হবে, বাট লাস্টের টাইমে এসে জিনিসটা অ্যাকচুয়ালি একবারেই ভ্যানিশ হয়ে গেলো। এতক্ষণ যে ভ্যানিশ হওয়ার পর ওইটা দেখা যেতেছিল সার্কেল টাইপের গোলা চিটা, বাট এরপরে ওইটা দেখা গেল না। আমি অ্যাকচুয়ালি এরপরে এই ঘটনাটা ভুলে গেছিলাম। এরপরে স্যার কয়েকদিন পরে আমি একটা জিনিস যেটা জানতে পারি, আমি আগে এই ম্যাটারে জানতাম না যে আমাদের বাসার আমার একটা ফ্রেন্ড আছে ওরকম একদিন রাত্রেবেলা ছাদে উঠছে, তো ছাদে উঠে ঘোরাঘুরি করতেছে, হঠাৎ অ্যাকচুয়ালি যে সার্কেল টাইপের আগুনের গোলার মতো শেপটা ফার্স্ট টাইম আমি যে বাসার ছাদের উপরে দেখছিলাম ও অ্যাকচুয়ালি ওই বাসার ছাদের উপরে জিনিসটা দেখতে পায়। বাট আমি যেমন দেখছিলাম যে দুইটা থেকে তিনটা হইতেছে আবার ভ্যানিশ, তো অ্যাকচুয়ালি এরকম দেখে নাই, ও দেখছিল যে একটাই শেপ বাট স্যার অনেকটা বড় এন্ড অ্যাকচুয়ালি এক জায়গায় ওই ছাদের উপরে।
ব্যাপারটা হচ্ছে যে এখানে যে জিনিসটা আপনি দেখেছেন এটা কেন দেখেছেন
এটা স্যার আমি নিজেও জানি না।
থ্যাংক ইউ ভেরি মাচ আপনার স্টোরির জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব একটা ছোট্ট বিরতিতে এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় বেরিয়ে ফুর্তি ওয়েফএম, আমি রাস্তেল আসির সাথে, এবং চলছে এই মুহূর্তে ফুর্তাফেমের দারুণ দারুণ সব ঘটনা আপনারা শুনছেন। এই মুহূর্তে আমার কাছে আরও একটা ঘটনা রয়েছে, যে ঘটনা একটু পড়ে শোনাতে চাই। এবং আশা করছি আপনাদের ভালো লাগবে। যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। রাসেল ভাই, আমি শাউন, আল্লাহর রহমতে ভালো আছি, জানি আপনি সবসময় ভালোর দলে, তাই জিজ্ঞেস করবো না কেমন আছেন। সবসময় ভালো থাকুন এবং ভোটাফোন বেঁচে থাকুক চিরকাল, এই আশা করি। যাই হোক, আমার ঘটনায় চলে যায়। আমি নিউ ইয়র্কের জ্যামাইকা এলাকায় থাকি আজ প্রায় 3 বছর ধরে। আমি যেখানে থাকি তার খুব কাছেই অনেকগুলো বেশ বড় ধরনের কবরস্থান। মাঝে মাঝে ট্রেনে বাসায় আসার পথে বাইরে তাকালে সারি সারি ক্রস দেখা যায়। আমি অনেক রাত করে কাজ শেষ করে বাসায় ফিরি, সবসময় একদম পেছনের বগিতে বসি, যেখানে কেউ তেমন থাকে না। চুরি ডাকাতির ভয়ে সবাই সামনের বগিতে ওঠে যেখানে অপারেটর থাকে। তো এই বছরের ফেব্রুয়ারির এক ঠান্ডা রাত কাজ শেষ করে ফিরছি আমি বাসায়। ওই দিন ওভারটাইম কাজ করেছি, রাত 3টা বাজে, শরীর ক্লান্ত একদম। ট্রেনে উঠে বসলাম, এত রাতে পেছনের বগিতে আর কেউ নেই, ট্রেনের সিটগুলো অনেক লম্বা, চাইলে শুয়ে পড়া যায়, এবং আমি তাই করলাম। ক্লান্তিতে ট্রেনের সিটে শুয়ে পড়লাম, কখন যে ঘুম লেগে গেল বলতে পারি না, কতক্ষণ হয়েছে জানি না। বেশ কিছুক্ষণ পরে ঘুম ভেঙে গেল, উঠে মোবাইল চেক করলাম টাইম দেখার জন্য। আমি ট্রেনে উঠেছি সেটা একটু পুরাতন এবং আধুনিক, ট্রেনের ভেতরে ঘড়ি থাকে, নেক্সট স্টপ দেখায় ইত্যাদি। মোবাইলে 4টার মতো বাজে, আমি ভোরে গেলাম, আমার বাসায় যেতে আধা ঘন্টার বেশি লাগে না, খুব সম্ভবত ট্রেন আমার স্টপ পেরিয়ে এসেছে, আমি টের পাইনি। আমার ধারণা ঠিক প্রমাণ করে ট্রেনের অপারেটর অ্যানাউন্স করলো, দিস ইজ সাইপ্রেস হিল, এবং পুরাতন স্টেশন, পুরাতন ট্রেন, তাই অটোমেটিক অ্যানাউন্স নেই, অপারেটরকে অ্যানাউন্স করতে হয়। এবং আমি উঠে গেলাম, আমার স্টপ থেকে কয়েক স্টপ এগিয়ে আছি, উল্টা ফেরত যেতে হবে। ট্রেনের দরজা খুলে যেতেই নেমে গেলাম, অনেক ঠান্ডা, ঘন তুষার পড়েছে, জ্যাকেটের হুডি তুলে দিলাম, নিঃশ্বাসের সাথে ধোঁয়া বের হচ্ছে। প্ল্যাটফর্ম ধরে হাঁটা ধরলাম, কি মনে করে পাশে তাকালাম, চোখ পড়ল সারি সারি ক্রস, সাইপ্রেস হিল, সিমেট্রি পাশেই। শীতে না ভয়ে কে জানে গায়ে শিহরণ দিয়ে উঠলো, যেহেতু পেছনের বগিতে উঠেছি হেঁটে একদম সামনে যেতে হবে। পুরো স্টেশন একদম শুনশান, কিন্তু একটু সামনে এগোতে দেখলাম এক মহিলা বেঞ্চে বসে আছেন, সাথে স্ট্রলার বাচ্চা আছে আর কি। লম্বা ওভারকোট পরেছিলেন তিনি, ফর্সা চেহারা, লম্বা সাদা চুল, রাতের বেলাতেও সানগ্লাস পরেন। অদ্ভুত লাগলো, কারণ ট্রেনের জন্য বসে থাকলে এই মাত্র ট্রেন গেল, উল্টে উঠলেন না কেন, এই চিন্তা করে হাঁটছি। ওনার পাশ দিয়ে যাওয়ার সময় বলে, এক্সকিউজ মি, হেল্প মি টেক দ্য বেবি ডাউন, এবং কথায় কড়া রাশিয়ান টান, এবং প্ল্যাটফর্ম থেকে সিঁড়ি দিয়ে নামতে হয়। ওনার একার পক্ষে বোধ হয় বাচ্চা সহ স্ট্রলার নিয়ে নামা সম্ভব হয় না, তাই আমি বসেছিলাম এবং কারো সাহায্যের জন্য অপেক্ষা করছিলেন। আমি বললাম শিওর বলে স্ট্রলারটা সামনে ধরলাম, এবং ভাবলাম তিনি অন্য প্রান্তে ধরবেন, কিন্তু তিনি নড়লেন না, আমি কিছু মনে করলাম না, তেমন একটা কিছু ভারীও না, আমি নিজেই নামাতে পারবো। আমি 2 হাত তুলে ধরলাম স্ট্রলার, এবং স্ট্রলার কভার নামানো, ভিতরে বাচ্চা আছে নিশ্চয়ই, ঘুমোচ্ছে। সিঁড়ির দিকে হাঁটতে থাকলাম এবং পেছনে না তাকিয়ে জিজ্ঞেস করলাম, এইখানে বাসা নাকি? উত্তর নেই, আবারও কিছু মনে করলাম না। মহিলার কথা ধরনেই বোঝা গেছে তিনি ইংলিশ তেমন ভালো বলেন না, মনে হয় কথা বলতে চাইছেন না। তুষার বিছানো সিঁড়ি দিয়ে সাবধানে এক ধাপ করে নামতে শুরু করলাম। একদম নিচে যখন নামলাম, জানি মহিলা ধন্যবাদ দিবেন, তাই মুখ খুলে বললাম, ইউ আর ওয়েলকাম, বলার জন্য প্রস্তুত ঘুরে দাঁড়ালাম, কিন্তু মহিলা নিচে নামেননি। আমি কিছুটা অবাক হয়ে ডাকতিলাম, হ্যালো, কোনো জবাব নেই। এমনিতেই ঠান্ডা, তার উপরে আমি ক্লান্ত, এই নাটক ভালো লাগছিল না, তাই স্ট্রলার নিয়ে স্ট্রলারের দিকে এগিয়ে তাকিয়ে উপরে উঠে এলাম, এবং একদম ওপরের ধাপে ওঠার আগেই বেঞ্চে দেখা গেল, এবং আমি থমকে গেলাম, কারণ কেউ বেঞ্চে নেই। অজান্তেই পুরো উপরে উঠে এলাম, এপার ওপার পুরো প্ল্যাটফর্মে চোখ বুড়ালাম, কেউ নেই, হেঁটে ওই বেঞ্চের কাছে গেলাম, পুরো বেঞ্চ তুষারে ঘেরা, কেউ বসে থাকলে এভাবে তুষারে কভার হয়ে থাকতো না। এক পর্যায়ে সকল র্যাশনাল চিন্তা মাথা থেকে চলে গেল, আমি কোনো একটা ব্যাখ্যা খোঁজার চেষ্টা করছি, এখানে প্যারানর্মাল কিছু ঘটে গেছে, সেই চিন্তা মাথায় আসছে না। ব্যাখ্যা খুঁজতে গিয়ে মনে পড়লো বাচ্চার কথা, নিচে রেখে এসেছি, তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নিচের দিকে রওনা দিলাম। নিচে উঁকি দিতেই সকল দ্বিধা দূর হয়ে গেল, ওই জায়গায় কিছুই নেই, ভয়ে আমার হাত পা কাঁপছে, পেছনে তাকানোর সাহস হচ্ছে না, আমি নিচে নামার এবং নিচে নামারও সাহস হচ্ছে না, এক জায়গায় দাঁড়িয়ে আছি। আমি দাঁড়িয়ে যত সুরা জানি সব পড়তে শুরু করেছি, অনেক সাহস সঞ্চার করে শেষ অবধি নিচে নামা শুরু করলাম, এক ধাপ, 2 ধাপ, 3 ধাপ, চতুর্থ ধাপ নিচে যাব, নিতে যাব পেছনের সেই মহিলার খোলা। এক্সকিউজ মি, প্রচন্ড ভয়ে আমি দৌড় দিলাম, কিন্তু তুষারে পা ফুসকে সোজা পড়তে শুরু করলাম, একদম নিচে মাথা দিয়ে পড়লাম এবং আমি অজ্ঞান। কতক্ষণ ছিলাম এভাবে জানি না, জ্ঞান ফেরার কর জ্ঞান ফিরল কার জানি, ধাক্কায় চোখ খুলে দেখি এক দম্পতি আমার দিকে ছুঁকে আছেন। আমি উঠে বসলাম, তাদের প্রশ্নের উত্তরে উল্টা পাল্টা কিছু না বললে না বলে বললাম পা ফসকে পড়ে গেছি এবং আমি ঠিক 911 কল করতে হবে না, আমি ঠিক আছি, বাসায় যেতে পারবো। তারা আমাকে ধরে তুলে দিলেন এবং আমার প্ল্যান ছিল উল্টো দিকে ট্রেনে উঠব, কিন্তু যা ঘটে গেছে তারপরে ওই স্টেশনে আর এক মুহূর্ত থাকতে সাহস করলাম না। আমার বাসা উল্টো দিক, আমার বাসা 10 কি 12 ব্লক দূরে, হেঁটেই যেতে পারবো। তাই দম্পতির সাথে নেমে আসলাম, ভেবেছিলাম আমি যেদিক দিয়ে যাচ্ছি তারাও ওই দিকে যাবেন, কিন্তু তারা বিদায় নিয়ে উল্টো দিকে রওনা দিলেন। আমি একা হয়ে গেলাম এবং হাঁটা ধরলাম। একটু হাঁটতেই আমি নিজের সিদ্ধান্তকে দোষারোপ করতে শুরু করলাম, কারণ ডানে তাকাতেই সারি সারি ক্রস চোখে পড়ল। আমার লম্বা, আমি লম্বা মানুষ, তাই লম্বা পায়ে যত দ্রুত সম্ভব হাঁটতে শুরু করেছি। মাথায় কিন্তু এখনো খেয়ে যাচ্ছে কি ঘটে গেছে, কোনো একটা এক্সপ্লেনেশন দাঁড় করানোর চেষ্টা করছি, যতই ভাবছি ততই ভয় পাচ্ছি। স্ট্রিট লাইট বাদে আর কোনো সঙ্গী নেই। 2 ব্লক দিয়ে গিয়ে একটু গতি কমাতে হলো, তুষার অনেক জমেছে, আমার পা ফসকাতে চাইছে। হঠাৎ পেছনে শব্দ শুনে তাকালাম, তাকিয়ে তো আমি জমে গেলাম। সেই রাশিয়ান মহিলা স্ট্রলার ঠেলে ঠেলে এগিয়ে আসছেন আমার দিকে, তার সেই ফর্সা চেহারা নেই, মুখ একদম রক্তাক্ত, সানগ্লাস দূর হয়ে গেছে, সেই জায়গায় খালি কোটর চোখ নেই, স্ট্রলার কাভার উঠল, বিভৎস চেহারার এক বাচ্চা আমার দিকে হাত তাক করে আছে, তার হাতে কোনো আঙুল নেই। দুজনের মুখে বিকৃত হাসি, আমি তাকাতেই মহিলা গতি বাড়িয়ে দিল। আমি এই দৃশ্য দেখে আল্লাহ বলে সোজা দৌড় দিলাম উল্টো দিকে, কোনো কিছু তোয়াক্কা করছি না, সামনে লাল লাইট থাকা সত্ত্বেও দৌড়ে রাস্তা পার হচ্ছি। এভাবে 2 ব্লক পার হয়ে বামে ডেইলি শপ চোখে পড়ল, ভোর থেকে আমি সেই ডেইলি শপের ছোট অর্থাৎ মুদির দোকান 24 ঘন্টা ওপেন থাকে, হাও মাও করে কাঁদতে কাঁদতে আমি দোকানে ঢুকলাম। দোকানদার ভোরকে গেল এবং বারবার জিজ্ঞেস করলো কি হয়েছে, আমি কিছুই বলতে পারছিলাম না। কোনো মতে বুঝতে পারলাম যে একজন আমাকে তাড়া করেছে, তারা বুঝতে পারলো সেটা এবং সে দরজা খুলে বের হলো এবং বললো কই কিছুই তো নেই। আমি ততক্ষণে সাহস ফিরে পেয়েছি, তার পাশে গিয়ে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকালাম, রাস্তার দিকে যত দূর চোখ যায় কেউ নেই। লোকটাকে বলে কিছু বুঝতে পারবো না, তাই আমি লজ্জিত মুখে ক্ষমা চাইলাম, কিন্তু হেঁটে বাসায় যাওয়ার আর কোনো উপায় নেই আমার। পকেট থেকে ফোন বের করে বাসায় ফোন করলাম, আমার বোনকে বললাম আমি অমুক স্ট্রিটে আছি, আমাকে একটু এসে পিক আপ করতে হবে। আপু অবাক হলেন, কিন্তু বললেন আসছেন। অপেক্ষা করতে করতে দোকানদার আমার মুখ থেকে কথা আদায় করে নিয়েছে, তাকে বলা ছাড়া কোনো উপায় ছিল না, কারণ সে পুলিশে ফোন করত, আরও এক ধাপ ঝামেলা বাড়ত। দোকানদার ম্যাক্সিকান কাহিনী শুনে দিও মিও অর্থাৎ মাই গড বলে ক্রস আঁকল মুখে। দোকানদারের সাথে আরও একজন ছিল, সে আমার কাহিনী বিশ্বাস করলো না, সন্ধিহার চোখে তাকিয়ে রইল। এই ঘটনার পরে আমি এক সাইকিয়াট্রিস্টের কাছে এক হুজুরের সাথেও দেখা করি। সাইকিয়াট্রিস্ট আমাকে বললো ঠান্ডার কারণে প্রথমে মহিলাকে আপনি হ্যালোসিনেট করেছি আমি এবং পরে মাথায় ব্যথা পেয়ে হাঁটতে গিয়ে দ্বিতীয়বার আবারও হ্যালোসিনেট করেছি, কিন্তু কীভাবে আমি স্ট্রলার স্পর্শ করলাম তা ব্যাখ্যা করতে পারলেন না। এরকম ঘটনা আবার ঘটলে তাকে কল করতে বললেন। হ্যাঁ, রাত 4টায় ভূতের তাড়া খেয়ে ডাক্তারকে কল করবো আর কি বলে বের হয়ে এসেছি। অন্যদিকে হুজুর বললেন যে খারাপ জিনের কারণে এমন হয়ে থাকতে পারে, তিনি কিছু দোয়া শিখিয়ে দিলেন এবং বলেন প্রতিদিন নামাজ পড়ে দুষ্ট জিনের কাছ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য দোয়া করে করতে। আমাকে বললেন তাবিজ কবজ এগুলো শিখ করা, এগুলো নেওয়ার চেষ্টা না করতে। এই আমার ঘটনা, যেহেতু নিউ ইয়র্কে থাকি ভোটা ফেমে এসে বলা সম্ভব হলো না, তাই ঘটনাটা পড়ে শোনালে কৃতজ্ঞ থাকবো এবং আমরাও অনেক কৃতজ্ঞ এবং আপনার প্রতি থ্যাঙ্কফুল যে আপনি এই ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন। এবং চমৎকার একটি ঘটনা আমি বলবো, আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে এবং যারা এতক্ষণ আমাদের সঙ্গে আছেন, যারা ফেসবুকে ছিলেন তাদের দেখতে পাচ্ছি এখনও এই ঘটনাটি চরম। ইমরান খান বলছেন হ্যাঁ, অনেকেই এই ঘটনাটির প্রশংসা করছেন, একটা শুনছেন রাফিউল সোহান, এছাড়াও ইফতেখার আলম রাজীব আমাদের সাথে রয়েছেন, এছাড়াও আমাদের সাথে আছেন ইকবাল হোসেন, এছাড়াও শান্তনা গুপ্ত, ইমরান রায়হান আমাদের সাথে এই মুহূর্তে আছেন, এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছেন অরূপ দত্ত আপন, এছাড়াও আমাদের সাথে আছেন এই মুহূর্তে
স্যাম আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি, এছাড়াও দেখতে পাচ্ছি পহেলিকা সাহা, এছাড়াও এমডি হাসান হোসেন, সাইমন স্যাম সহ আরো অনেকে। আমি দুইটা পেজ থেকেই পড়লাম এবং এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ফেসবুকে ছিলেন তাদেরকে অনেক 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 থ্যাংকস। এবং আশা করছি যে আপনাদের যে সমস্ত এসএমএস, আপনাদের যে সমস্ত ইনবক্স করেছেন, আপনার যে সমস্ত কিছু এবং আপনারা যে সমস্ত মেসেজ পাঠিয়েছেন আমাদেরকে ফেসবুকে, সেগুলো পূর্ব সপ্তাহ জুড়ে। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি যে এসএমএস করেছেন অনেকেই, আমাদের দেখতে পাচ্ছি আসাদ চিটাগাং থেকে এসএমএস করেছেন, বিশাল এসএমএস করেছেন, আরিফ আমাদের এসএমএস করেছেন, অনেক খুলনা থেকে এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি মোহিত, এছাড়াও আমাদেরকে আরো অনেকে এসএমএস করেছেন। সবার এসএমএস এখন পড়া সম্ভব হচ্ছে না এবং আমি আপনাদের প্রতি অনেক বেশি থ্যাঙ্কফুল, এত রাত জেগে তো আমাদের সাথে ছিলেনই এবং সে সাথে এসএমএস পাঠিয়ে জানিয়েও দিয়েছেন যে কোন ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে, কোন ঘটনাটি আপনাদের কাছে ভালো লাগেনি। এবং আশা করছি যে প্রতিদিনই আপনাদের কাছ থেকে এরকম রেসপন্স আমরা পেয়ে যাবো। যাবার আগে আমরা জানিতে চাই আরও একবার আমাদের ইমেল অ্যাড্রেস, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutofm@radiofurti.fm, স্পেলিংটা হচ্ছে bhutofm@radiofurti.fm, আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি ঘটনাটি চান যে আমরা পরিশোনাই। এবং যারা দেশের বাইরে রয়েছেন তারা অডিও ক্লিক পাঠাতে পারেন। আজকে যে ঘটনাগুলো পাঠিয়েছেন দেশের বাইরে থেকে আপনারা, চমৎকার ঘটনা এবং আজকের ইমেলগুলো আমার অনেক পছন্দ হয়েছে, এবং সেরকম ঘটনা যদি আপনাদের থাকে তাহলে আপনারা লিখে পাঠাতে পারেন, আমি অনেক খুশি হব যদি আপনারা এরকম চমৎকার ঘটনা আমাদেরকে পাঠান। এবং নেক্সট উইকে আপনাদের ঘটনা অপেক্ষায় থাকলাম, কথা হবে আমারও আগামী শুক্রবার ঠিক রাত 11:59। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্ট্যান্টলি সুস্থ থাকুন। এবং যারা দেশের বাড়ি থেকে ফিরছে নিজের ছুটি কাটিয়ে নিরাপদে বাড়ি ফিরুন, আবারও ফিরে আসুন ব্যস্ত ঢাকায়। এবং ব্যস্ত আপনার ব্যস্ত শহরে, শুধু ঢাকা শহর ব্যস্ত না, আরও অনেক আপনার কর্মক্ষেত্র আরও অন্য শহরেও হতে পারে সে সমস্ত জায়গায়, এবং আবারও কাজে মনোনিবেশ করুন এবং থাকুন আমাদের সাথেই। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।